ইয়েস ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম করছি উইকেন্ড স্পেশাল শো ভালোবাসার বাংলাদেশে। নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। সবাই আমি জানি যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আজকে দিনটির জন্য, গুরু এদেশামের জন্য এবং অফকোর্স আমার জন্য, এটাই জানি। আর আজকের বন্ধু তো আছেনই, অতিথি বন্ধু থাকবেন বরাবরের মতো, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এবং অলরেডি ফেসবুকে আমাদের একটি পোস্ট আপলোড করে দিয়েছি, সেখানটিতে বন্ধুর কথা, ছবি, বন্ধুর নাম সব কিছুই লেখা আছে। ওনার জীবনের কথা আজকে শুনবো, স্বপ্ন পূরণের কথা শুনবো, স্বপ্নের কথা শুনবো। তো বন্ধু অবশ্যই অবশ্যই আপনি SMS করবেন আপনার কথাগুলো জানাতে, গুরু এতেশামের কাছে যদি কিছু জানবার থাকে, আজকের অতিথি বন্ধুর কাছে থেকে যদি কিছু জানবার থাকে, এর জন্য অবশ্যই SMS করবেন। আর SMS এর নিয়ম জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার HD লিখবেন এবং স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে সেই কথাটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর বন্ধু অবশ্যই ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল আইডি আছে, ফেসবুকে সেখানটিতে আমাদের যে পোস্ট আপলোড করেছি সেখানটিতে আপনি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এটাই আশা করছি। এবং চাইলে আপনি পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। তো সেক্ষেত্রে অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4। ওকে, এবং জানি অনেক বন্ধু আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে, অনেক বন্ধু শেয়ার করতে চান তাদের ভালোবাসার কথা। তো সেই সমস্ত বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি আমাদেরকে SMS করতে পারেন, SMS এর মাধ্যমে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে নিব। সেক্ষেত্রে SMS টা করবেন এইভাবে, আপনি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার এইজ, স্পেস দিয়ে আপনার নেম, স্পেস দিয়ে আপনার লোকেশনটি লিখবেন এবং তারপর স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটিও মেনশন করে দিবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আপনি এক বা একাধিকবার SMS করতে পারেন। আর যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু চিঠির মাধ্যমে তাদের সংক্ষিপ্ত আকারে তাদের ভালোবাসার কথাগুলো আমাদেরকে জানাতে পারেন। সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, ঢাকা FM 90.4 নাভানা টাওয়ার, 45 গুলশান দক্ষিণ, গুলশান 1, ঢাকা 1212। আর যে মানুষটির জন্য সবার সবার এত অপেক্ষা, এত প্রতীক্ষা, সেই মানুষটিকে আজকে আজকে ফার্স্ট লিংকে ওয়েলকাম করে নিচ্ছি। ইয়েস ফ্রেন্ডস, বুঝতেই পারছেন কি করব। ইটস টাইম টু ওয়েলকাম গুরু এতেশাম, এন্ড ফাইনালি গুরু ওয়েলকাম করছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে।
বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন খাড়া হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেককে প্রাণ ভরে উঠুক ভালো লাগানি, আর প্রত্যেককে হৃদয় শোষিত হোক শুধু ভালোবাসা দিয়ে। বার্মায় এই নামটার সাথে পরিচয় আছে তো মেঘলা? এখন কি নামে ডাকা হয় তাকে?
মায়ানমার।
জানি যখন এই দেশটাতে যাওয়ার প্ল্যান চলছিল তখন মনে হচ্ছিল যে যাবো, মনে হয় অনেক রকমের অস্থিরতার সামনে হয়তো পড়ব। দেন ফাইনালি জাস্ট 3 or 4 ডেজ ব্যাক, 5 দিন বা 6 দিনের সংক্ষিপ্ত একটা সফরে ছিলাম মায়ানমার। মায়ানমারের প্রসঙ্গটা প্রাসঙ্গিক ক্রমেই মানে বলতে মন চাচ্ছে। এই মায়ানমার খুব বেশি না, প্রায় 1948 আমার যদি মনে পড়ছে এখন এই মুহূর্তে, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দেশের কলোনিয়াল রাষ্ট্রে পরিণত হয়েছিল। এর সীমানাও কিন্তু সবসময় ইন্ডিয়া, কিছুটা বাংলাদেশ, লাউস, বিভিন্ন ভাবে কিন্তু সবাই পরিবেষ্টিত করে রেখেছে। এবং লাস্ট 56 ইয়ার্স আর্মি ব্যাক গভর্নমেন্ট এই দেশটিকে শাসন করে আসছে। যদি আমরা জানি যে কিছুদিন আগে, ইনফ্যাক্ট তখন আমার সৌভাগ্য হয়েছিল ওই দেশে অবস্থান করার, যখন মায়ানমার সুচি গভর্নমেন্টের কাছে, গণতান্ত্রিক গভর্নমেন্টের কাছে এই ট্রান্সফরমেশনটা হলো ফ্রম আর্মি ব্যাক গভর্নমেন্ট। এবং এই মায়ানমার আমাদের দেশের তুলনায় প্রায় 4 গুণ বড়, বাট আমাদের দেশের যে জনসংখ্যা তার 4 গুণের 1 গুণ, প্রায় 4 থেকে 4.5 কোটি জনসংখ্যা এই মায়ানমারের। সবকিছু মিলিয়ে জিডিপি, দ্য সাইজ অফ জিডিপি, সবকিছু মিলিয়ে দেশের অর্থনীতি, এরাও কিন্তু এগ্রিকালচার নির্ভর এবং 80% উপর পিপুল কৃষির উপর নির্ভরশীল। এবং এই মায়ানমার আমি যতদূর জানি, পরিসংখ্যান যদি আমার যতটুকু মাথায় আছে এই মুহূর্তে, প্রায় 67% পিপুল যারা স্টিল ইলেকট্রিসিটি এনজয় করতে পারে না। শুধু তাই না, 70%-এর উপরে পিপুল যাদের, যারা শিক্ষার হার যাদের ঘরে গিয়ে পৌঁছায়নি। কিন্তু অবাক করার বিষয় কি জানিস মেঘনা, এই দেশটাতে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে পা দিচ্ছি। বাট যখন আমি ইয়াঙ্গুন এয়ারপোর্ট থেকে দেশটাতে আস্তে আস্তে ঢুকবার চেষ্টা করছি, যত দিন গেছে তারপরের পরবর্তী পাঁচটা দিন শুধুই অবাক হয়েছি, শুধুই অবাক হয়েছি, শুধুই অবাক হয়েছি।
কেন?
It's all about the people. It's all about the country.
Okay.
এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টি হয় দেশটিতে, অসম্ভব গ্রিন এই মায়ানমার, স্পেশালি দ্য পিপল। আমি কোন একটি জায়গাতে লেখা দেখেছিলাম যে স্রষ্টার কাছে বিভিন্ন পথ দিয়ে যাওয়া যায়। আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকি থাকি। আমি যখন সবচেয়ে বিগেস্ট টেম্পল এবং সেই প্যাগোডাতে যখন গেলাম, তখন সেই প্যাগোডা এরা ইয়াঙ্গুনের মধ্যে কি যে অতি পার্থিব একটা অনুভূতি। সবাই যারা বৌদ্ধ ধর্মের অনুসারী স্পেশালি তারা হয়তো প্রার্থনা করছে, কিন্তু সবকিছু মিলিয়ে কি চমৎকার অতি পার্থিব অতি জাগতিক একটা অনুভূতি ওখানে কাজ করছে যেটি বলার অপেক্ষা রাখে না। আমি যদি দেখলাম যে সিক্সটি টন গোল্ড ইলেকট্রোপ্লেটিং করা সেই প্যাগোডাতে, এবং রাতের বেলা যখন দেখছি উপর থেকে জ্যোৎস্না, নিচ থেকে প্যাগোডা তার ইলেকট্রোপ্লেটিং তার গোল্ড নিয়ে সদরূপে দাঁড়িয়ে আছে, মানে উথাল পাথাল বাতাস আর মানুষের পাগল করা ভালো লাগে,
অদ্ভুত সৌন্দর্য,
অদ্ভুত সৌন্দর্য। মানুষ যখন ভালো হয়ে যায় মেঘলা, আমি চিন্তা করতেছি যে সবাই এত বেশি রিল্যাক্স কেন, সবাই এত বেশি কোয়াইট কাম এরকম অ্যাটিটিউড নিয়ে আছে কেন, কেউ কারোকে চেজ করার জন্য পাগল হয়ে নাই কেন। আমরা যেমন অস্থির হয়ে থাকি প্রত্যেকটা মুহূর্তে, আমাদের মধ্যে সবসময় যেন কিসের এত তাড়া, কিভাবে একজন আরেকজনকে ওভারটেক করে ওভারলুক করে পার হয়ে যাওয়া যায়, সেই প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত, তখন এরা এত বেশি রিল্যাক্স কেন, সেই 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 অনুভূতিগুলো কাজ করছিল। দেশের কথা খুব বেশি করে মনে পড়ছিল, আমাদের এই দেশটাতে এত বেশি জীবনী শক্তি, আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এত বেশি সম্ভাবনাময়, কিন্তু আমাদের মধ্যে যে এই যে অস্থিরতা, এই যে আরেকজন আরেকজনকে ওভারটেক করার অ্যাটিটিউড, সেই ব্যাপারগুলোকে যদি সত্যি ওভারকাম করতে পারতাম, তাহলে হয়তো আমার দেশটাকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারতাম। লাস্ট ফাইভ ডেজ মায়ানমার মতো ব্যাকওয়ার্ড একটা কান্ট্রিতে আমি হর্ন শুনিনি, পাঁচ দিনে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির লোককে দেখিনি, আর্মি ব্যাক গভর্নমেন্ট কোনো আর্মির কোনো গাড়িকে আমি টহল দিতে দেখলাম না, ট্রাফিক হিউজ ট্রাফিক রাস্তাতে, কিন্তু তারপরেও তারা সো সিস্টেমেটিক। আমরা না কেন মেঘলা, খুব কষ্ট হচ্ছিল এগুলো চিন্তা, ওরা কিন্তু জ্ঞান হওয়ার পর থেকে ওদেরকে শেখানো হয়েছে বা শিখেছে ওরা হয়তো, যে তোমাদেরকে বিভিন্ন সময় বহির্বিশ্বের বিভিন্ন মানুষজন এসে তোমাদের উপরে রাজ করেছে, শাসন করেছে, তো যারাই এদেশে বিনিয়োগ করতে আসুক না কেন তোমরা তাদেরকে বিশ্বাস করবে না, ভরসা পাবে না। কিন্তু তারপরেও তারা চমৎকারভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য পাগলের মতো চেষ্টা করছে। একদম ডিপ রুরাল এরিয়াতে চলে গেছি, সেখানেও দেখছি মানুষ স্মার্টফোন ব্যবহার করে, দ্যার ইউজিং দ্য ফেসবুক, দ্যার ইউজিং দ্য ইউটিউব, এবং আমার সবকিছু দেখে মনে হয়েছে যে এত বেশি রিসোর্স এই দৃষ্টিতে আগামী পাঁচ বছরের মধ্যে, এখন বলতেছি সেকেন্ড থাইল্যান্ড, বাট পাঁচ বছরের মধ্যে হয়তো এই দৃষ্টিকে আর ধরে রাখা যাবে না। লট অফ ফাইভ স্টার হোটেলস, লট অফ শপিং মলস এবং ব্র্যান্ডেড সব সব দিয়ে গোটা মলগুলোকে ছেয়ে গেছে, মলগুলো সব কিছু মিলিয়ে অনেক সম্ভাবনা। এবং এই দেশটা কেন রাইজ করতেছে এত জানি, এই দেশটার ভেতরে যদিও এতদিন আর্মি ব্যাক গভর্নমেন্ট ছিল, বাট এত সিস্টেমেটিক, এত নিয়মতান্ত্রিক ভাবে চলতেছে। এবং এদের সবচেয়ে বড় পটেনশিয়াল কি জানিস, এদের ইয়াং গ্রুপ, এদের ইয়াং স্টার, দে আর লাইক ক্রেজি। তারা সবকিছু মিলিয়ে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় দেশটিকে, তারা তাদের মতো করে নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। অদ্ভুত কিছু সময় কেটেছে মায়ানমারে, অদ্ভুত কিছু সময় কেটেছে বাগোতে, চলে গেছিলাম একদম প্রত্যন্ত অঞ্চলে, দারুণ সময় কেটেছে এই ইয়াঙ্গনে, এবং বারবার দেশের জন্য মন পুড়েছে, কলিজাতে মোচড় দিয়েছে এই চিন্তা করে, এদের চাইতে অনেক বেশি এগিয়ে আছি আমরা, অনেক বেশি পটেনশিয়াল আমাদের মধ্যে, অনেক বেশি সম্ভাবনাময়, অনেক বেশি রিসোর্সফুল আমাদের রাষ্ট্রটা, কিন্তু এই যে মানুষের মধ্যে একজন আরেকজনকে ওভারটেকিং করার অ্যাটিটিউড, সেটাই যেন সবকিছু থেকে পিছিয়ে ফেলছে। মায়ানমার থেকে হঠাৎ করে আমি দেশে ফিরে এসেছি, দেশে ফিরে এসে কোনো একটি জরুরি প্রয়োজনে আমাকে হসপিটালে যেতে হয়, তখনও কিন্তু এয়ারপোর্ট থেকে নামার পরের সেই ঘোরটা আমার কাটেনি। যখন আমি লিফটে ঢুকতে যাই, তখন একজন বয়স্ক লোক যেহেতু আমার পেছনে দাঁড়ানো, তাকে আমি জায়গা করে দিই। ইনফ্যাক্ট মায়ানমার অ্যাটিটিউড আমার মধ্যে চলতেছে, প্লিজ পহলে আপ যাইয়ে, এই টাইপের। ওখানে দেখেছি মানুষজনকে, আমি এখানেও সেই অ্যাটিটিউড প্লেস করতেছি, প্লিজ আপনি আগে যান। তারপর আমি যখন যাওয়ার চেষ্টা করছি, তখন ওই বয়স্ক লোকটাই আবার বলছে যে লোক ফুলফিল হয়ে গেছে, আপনি পরে আসেন। তখন আমি সম্বিত ফিরে পেলাম, এই তো বাংলাদেশ আমি ভুলে গেছি। তুই বুঝতে পারছিস, আমি বয়স্ক যে লোকটাকে এগিয়ে দিচ্ছি যে প্লিজ আপনি লিফটে যান আমার আগে, উনি যখন যাচ্ছেন তখন আসলে হয়তো লোক ফুলফিল হয়ে গেছে, আমাকে যাওয়াটা ঠিক হবে না, বাট এত রূঢ় ভাবে ওই মানুষটা আমাকে বললো আমি প্রস্তুত ছিলাম না, আমি সম্বিত ফিরে পেলাম যে আমি মনে হয় বাংলাদেশে চলে এসেছি। আমাকে জন্য যখন উনি বললেন যে ফুলফিল হয়ে গেছে আপনি পরে আসেন, খুব খুব রুড ভাবে, মানে কথার মধ্যে সেই মিষ্টতাটা ছিল না। তো এই হচ্ছে ব্যাপার, এদেশটার এত সম্ভাবনা, এত কিছু, শুধু আমরা একজন আরেকজনকে এই যে ওভারটেকিং করার অ্যাটিটিউড, সেটা অনেক কিছু শেষ করে দিল। যখন আমি মায়ানমারের এত বেশি প্রশংসা করছি তখন কিন্তু ভুলে যাচ্ছি না যে মায়ানমারে অনেক রকমের কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে মায়ানমারের বর্ডার এরিয়াস দিয়ে, সেই সব কথাগুলোও কিন্তু আমি কোনো একটা অনুষ্ঠানে কভার করেছিলাম এগুলা, যেখানে যেখানে আমাদের বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে ধর্মর বিষয়টাকে ইস্যু করে, কেন্দ্র করে, সেই ব্যাপারগুলো কভার করেছিলাম। বা অ্যাপার্ট ফ্রম দিস, এই ঘটনাগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু মায়ানমারের পিকচারটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, আমি একটু মায়ানমার থেকে ঘুরে আসতে চাই উইথ অল অফ ইউর পারমিশন। ওকে, ক্যান ইউ ট্রাই? ওকে, যদি দেখি যদি ফোনে পাই, আই এম ইনফ্যাক্ট লট অফ ফ্রেন্ডস ওভার ইন মায়ানমার, যাদের সাথে আমরা চেষ্টা করেছি কথা বলার, যে মানুষগুলোর সাথে বিভিন্নভাবে কানেক্ট করার চেষ্টা করেছি। আমি এখনই মায়ানমারে কিছু কোনো এক বন্ধুকে কানেক্ট করার চেষ্টা করব, এবং তার আগে আমি কিছু টেক্সট তোর কাছ থেকে নিয়ে নিই।
এক্স্যাক্টলি ফ্রেন্ডস, আপনি কিন্তু শুনছেন ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এ, যেখান থেকে আছেন অবশ্যই গুরু হিতে শ্যাম কথা শুনছিলেন, তার কথা শুনতে শুনতে হারিয়ে যাচ্ছিলাম সেই জায়গাটাতে, মনে হচ্ছিল এখন আমি সেইখানেই আছি, সেটাই ইমাজিন করছিলাম। আর বন্ধু, অবশ্যই অনেক বন্ধুই আছেন টেক্সট করছেন এবং ফেসবুকে কমেন্ট করছেন, কিছু টেক্সট এবং কমেন্ট পড়ে নিতে চাই। আছেন আমাদের সাথে মোহাম্মদ মেহেদি হাসান আতিক, লিখেছেন যে কেমন আছেন গুরু এবং মেঘনা আপু, আমি কুমিল্লা থেকে শুনছি, আমি সব সময় তোমাদের সাথে থাকি আর সারাটা জীবন তোমাদের ভালো কাজের সাথে থাকতে চাই। আর আছেন আমাদের সাথে আহসান হাবিব, লিখেছেন শুনছি ভালো লাগছে। ইশতিয়াক আহমেদ শান্ত লিখেছেন, সীমান্ত লিখেছেন, আমি কাটাহার গ্রাম জয়পুর হাট থেকে শুনছি, সারা সপ্তাহ অপেক্ষা করি এই শোটা শোনার জন্য। আছেন আমাদের সাথে আজিম, কাকনো যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং রেজাউল করিম আছেন, মোকাররম আফরাদ আছেন আমাদের সাথে, সালাউদ্দিন লিখেছেন যে আমি আছি কিন্তু, মোহাম্মদ আলামিন মুন্সি লিখেছেন কুমিল্লা থেকে আমি শুনছি, কেমন আছেন আপু, গুরুকে আমার সালাম পৌঁছে দিও, আমি তোমাদের নিয়মিত শুনি এবং যতদিন বেঁচে আছি ততদিন আমি তোমাদের সাথেই আছি, তোমাদের সাথেই থাকবো এবং শুনতেই থাকবো। ওকে, সাইদুর রহমান আছেন, লিখেছেন যে গুরু এতদিন কোথায় ছিলেন, আই মিস ইউ। ওকে, অ্যান্ড আছেন সাগর হাসনাত শিফাত, লিখেছেন গুরু আই লাভ ইউ। জয় বিশ্বাস আছেন, লিখেছেন আপু কেমন আছো, জয়েন করলাম। হ্যাঁ, ওকে, আমাদের সাথে আছেন হিমেল খান, লিখেছেন আই লাভ ইউ গুরু। সমুদ্র লিখেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক সেটাই, যেখানে একটি মিষ্টি হাসির সাথে ছোট একটি স্টোরি বললে সব ভেঙে আবার আগের মতো হয়ে যায়। বাহ, সুন্দর একটা টেক্সট। অ্যান্ড রায়হান হক লিখেছেন ওয়াও ভেরি হ্যান্ডসাম ভাইয়া। ওকে, আজকের অতিথি বন্ধুর ছবি আপলোড করেছি ফেসবুকে, সেখানটিতে আমাদের বন্ধুর ছবি দেখে এই কথাটি লিখেছেন রায়হান হক, খুব হ্যান্ডসাম লাগছে বন্ধুটিকে, রিয়েলি হি ইজ সো হ্যান্ডসাম। অ্যান্ড বাকিটুকু গুরু অবশ্যই বলে দেবেন ইন ডিটেলসে। অ্যান্ড আছেন আমাদের সাথে মালিহা মজুমদার মিলি, লিখেছেন আসসালামু আলাইকুম আপি অ্যান্ড গুরু। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড আছেন নীল কিরণ, লিখেছেন নাইস লাগছে আজকের বন্ধুটিকে। মোহাম্মদ রাশেদ বাবু লিখেছেন ভালো আছেন গুরু। অ্যান্ড আছেন এই মুহূর্তে আমাদের সাথে বাবর, লিখেছেন যে উনি আমাদের প্রোগ্রাম শুনছেন। ওকে, মোহাম্মদ মনসুর আলী নাদিমও আছেন, লিখেছেন হাই আমি রংপুর থেকে বলছি। ওমর ফারুক আছেন আমাদের সাথে, নাইম হোসেনও যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে। ওকে, আনমোনা আক্তার ইমা, বাহ খুব সুন্দর নাম আনমোনা। ওকে, লিখেছেন নাইস গুরু। অ্যান্ড আছেন আমাদের সাথে তন্ময় সুমন। তো বন্ধু, অবশ্যই আপনি আপনার কমেন্ট করবেন আমাদের এই পোস্টে, ফেসবুকে যে পোস্ট আমরা আপলোড করেছি, সেক্ষেত্রে আপনাকে আমাদের ফেসবুকের, আমাদের ঢাকা এফএমের ফেসবুকের যে অফিসিয়াল আইডি আছে সেটা জানিয়ে দিচ্ছি, www.facebook.com/90.4। এখান থেকে আমাদের যে পোস্ট দিয়েছি সেখান থেকে অবশ্যই বন্ধু আপনি কমেন্ট করবেন অনেক অনেকবার করে, যদিও লাইক আপনি একবারই দিতে পারবেন, কিন্তু চাইলে আপনি আমাদের এই পোস্ট শেয়ার করতে পারবেন যত খুশি ততবার। এবং বন্ধু, আপনি আমাদের টেক্সট করবেন, টেক্সটের নিয়মটি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং ট্যাগ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচডি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান যাদের ভালোবাসার কথা, যাদের জীবনের কথা, স্বপ্নের কথা, অনেক কথাই আছেন শেয়ার করতে চান, তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে টেক্সট করবেন, টেক্সটের নিয়মটি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি ভিবি, তারপর স্পেস দিয়ে আপনার নেম স্পেস এইজ, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং বন্ধু আপনি একবার না একাধিকবার আপনি SMS করবেন আমাদের চোখের সামনে, তাহলে চলে আসবে SMS গুলো।
আমি খুব চেষ্টা করলাম, খুব করে চেষ্টা করলাম আসলে এক টুকরো ইয়াঙ্গুন আমার স্টুডিওতে স্পেশালি আমার লিসনার্স কমিউনিটির সামনে উপস্থাপন করতে পারি কিনা তার জন্য। বাট ইটস এ লং ডিস্টেন্স ফোন কল, আমরা নেটওয়ার্ক পাচ্ছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম বাট কোনোভাবেই ফোন কলে পাওয়া গেল না। যদি পাওয়া যেত তাহলে হয়তো ছোট্ট এক টুকরো ইয়াঙ্গুনকে এখন আমি উপস্থাপন করবার চেষ্টা করতাম, যেখানেই ভালো কিছু দেখি, যেখানেই মন্দ কিছু দেখি, সবকিছুকে রিপ্রেজেন্ট করবার চেষ্টা আমার মনের মধ্যে থাকে এই ভালোবাসায় বাংলাদেশের স্টুডিওর মধ্য দিয়ে। কারণ এটা তো সেই জায়গা যেখানে সাধারণ মানুষের কথা বলবার, সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করবার এবং সাধারণ মানুষের মনের কথা অনুনীত করবার এই প্রয়াসটা আমাদের সার্বক্ষণিক থাকে। একটি বন্ধু যার জন্য প্রতীক্ষা থাকে, সেই ভালোবাসার বাংলাদেশের আজকের অতিথিবন্ধু অলরেডি আমাদের সামনে উপস্থিত এবং তাকে সাথে নিয়ে পরবর্তী সময়ের পথ চলা। সাদ্দাম, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ঢাকা FM-কে, ধন্যবাদ গুরুকে।
যে আজকে হট সিটে বসে, এবং আপনি জানেন কিনা জানি না, হট সিটে বসবার জন্য বা ভালোবাসার বাংলাদেশের পার্ট হবার জন্য একটা কিন্তু কেমন একটা তাগিদ অনুভব করে লিসেনার্স কমিউনিটির মধ্যে। ফাইনালি আপনি কিন্তু সেই হট সিটে বসে আছেন।
অবভিয়াসলি আমি নিজেকে অনেক প্রাউড ফিল করছি যে ভালোবাসার বাংলাদেশ এই অনুষ্ঠানে আসতে পেরে, এবং এখান থেকে আমার স্বপ্ন, আমার জীবনের গল্প, আমার ড্রিমকে শেয়ার করতে পেরে।
ওকে, সিনেমায় কি অলরেডি সাইন করেছেন না গিয়ে করবেন? মানে হাসতেছেন যে, এখানে হাসি কিন্তু লুকিয়ে রাখলে বিপদ, পিপল তো বুঝবে না যে আপনি হাসলেন কিনা। অডিও ভিশন তো এটা তো মিডিয়া না, মানে ভিজুয়াল মিডিয়া না, জাস্ট অডিও। হাসলে একটু জোরে হাসেন নাহলে বুঝবে যে আপনি হাসতেছেন।
রাইট, আপনি যদি ওনার একটু বর্ণনা দিয়ে দিতেন লুকসের।
তো লুকসের বর্ণনা দিলে আমার টেস্টের পরিবর্তন ঘটবে?
No, not really.
কারণ লুকসের বর্ণনাদের একটু সময় নিয়ে বর্ণনা দিতে হবে, ও সৌন্দর্যের মাত্রা অনেক তীব্র দেখতেছি, আর সৌন্দর্যের মাত্রা যখন তীব্র সময় নিয়ে বর্ণনা দেবে লোকে ভাববে যে গুরুর মনে হয় টেস্টের কোনো পরিবর্তন ঘটতেছে। Whatever, you look so beautiful, so handsome, so মানে killing type আর কি।
Thank you so much.
মানে একদম মানে খুন করা টাইপের যে লুক থাকে এরকম। এবং কেন জানি তুমি করেই বলে, অনেক ছোট তুমি আমার হবে বয়সে, হ্যাঁ তুমি করেই বলে আর জমবে আর কি আলাপটা, কেন জানি তোমার মধ্যে একটা গান দেনার উত্তমে একদম তো বস বসা দেখি আমার সামনে, চুলটাকে যদি একটু সাইড করে ফুলিয়ে ওইভাবে আছড়িয়ে দেওয়া যায়, গায়ের যে রং দেখতেছি আর উত্তমের মতো ওই রকমই, কিন্তু ভরাট মুখ এবং পুরু ঠোঁট, মানে এটা বলিস না যে ঠোঁটের দিকে আপনি হঠাৎ করে কনসেন্ট্রেট কেন করলেন, টেস্ট কি সত্যি বদলাচ্ছে কিনা? আমার লিসনার্সদেরকে আসলে কনফিডেন্ট থাকা উচিত, টেস্ট চেঞ্জ হওয়ার কোনো কারণই নাই। আজকের যে অতিথি বন্ধু সাদ্দাম, সে আসলে তার লুক স্রষ্টার দারুণ এক সৃষ্টি আমার সামনে বসা, এবং উত্তম কে যেন কেন জানি মনে হচ্ছে যে আসলে তাকে এই বয়সে, কেমন কত বয়স হলো, 20-22 আরো বেশি হবে মনে হয়, 23 বছরে 23 ঊর্ধ্ব একজন যুবার মতোই দেখাতো হয়তো বা। সো ভেরি ওয়েলকাম সাদ্দাম, এবং তোমাকে নিয়ে আমাদের পথ চলা শুরু হবে আজকে।
থ্যাংক ইউ সো মাচ
লিসনার্স কমিউনিটির একজন রিপ্রেজেন্ট হিসেবে, তুমি আজকে আমাদের সাথে থাকবে এবং কথা বলবে। তোমার সাথে কথা শুরু করার আগ দিয়ে যেহেতু উত্তমের কথা আসলো, উত্তম কুমারের কেন তো বলছি কখনো এই কথাটা,
আজকে আপনার মাধ্যম থেকে প্রথম আসলে অভিভূত হলাম যে আমি আসলে উত্তমের মতো।
কেমন তাই আসে কিন্তু অনেকটা, কেউ কখনো বলেনি
না, কই কোনোদিন কেউ বলেনি।
বলো কি তাহলে, তো
গুরুর সাহচার্যে এসে হয়তো বা এই রূপটা প্রতিফলিত হচ্ছে।
বড় বড় লিসেনার্সরা না ভাবে যে গুরু দিদা বাড়ায় বলতেছে নাকি। ফেসবুকে ছবি কেমন আসছে রে দেখি,
অসম্ভব সুন্দর।
তাহলে ঠিক আছে, ঠিক আছে, whatever, this is all about Saddam. এবং সাদ্দাম বাসা তোমার সেই ঐতিহাসিক
প্লেস মুজিবনগর,
মুজিবনগর মেহেরপুর। সাদ্দাম, ছোটবেলা থেকে তোমার জীবনের কথা শুনতে চাইবো আমরা, একদম একদম শুরু থেকে শুরু করো।
আমি মোহাম্মদ সাদ্দাম হুসাইন শাহিন, আমার দেশের ভাষা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট মেহেরপুর মুজিবনগর। ছোটবেলা থেকেই গ্রামের দামাল ছেলের মতোই গ্রামে বেড়ে উঠি, প্রাথমিক শিক্ষা জীবন
ছিল। তুমি দামাল ছেলে ডান পিঠে টাইপ, আমরা যেমন আম গাছ জাম গাছ নিয়ে দৌড়াদৌড়ি করতাম,
অনেক
এসব করেছো
আমার
উত্তম বলতে দেরি আছে, মেঘলা কিন্তু গান গাইতে দেরি নাই। দিস সং ডেডিকেটেড টু ইউ।
আমার গ্রামটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জায়গা, চারিদিকে নদী দিয়ে ঘেরা। মাই ড্রিম, ভাবতে পারছেন করো যে এক গ্রাম চারিদিকে শুধু নদী, এটা ড্রিম না হলেও আমার কাছে
একটা গ্রাম চারিদিকে নদী, মানে চারিপাশ নদী দ্বারা বেষ্টিত। কি নদীর নাম?
ভৈরব নদী।
ও ভৈরব,
মেহেরপুর জেলা ভৈরব নদীতে অবস্থিত।
একটু বর্ণনা দাও না তোমার গ্রামের আরো ডিটেলস।
আমাদের গ্রামে, গ্রামের সবাই মধ্যবিত্ত। আর গ্রামের
কেমন লাগে ওখানকার সকালটাই বা কেমন, দুপুরটা কেমন, সন্ধ্যাটাই বা কেমন?
গ্রামের সকালটা তো অভিভূত করার মতো, যেটা আমি প্রতিদিন স্বপ্নে দেখি এখন ঢাকাতে এসে। ছোটবেলায় যখন গ্রামে বড় হয়েছি তখন গ্রামের সৌন্দর্য দেখে আসলে সত্যি অভিভূত হইতাম।
অনেক বেশি টানে তাই?
অবশ্যই অনেক বেশি টানে।
শীতের সকালটা কেমন ওখানে? রাতের বেলা যখন খাল ফাঁকা জ্যোৎস্না আকাশ,
এবং তো অভিভূত করার মতো অবস্থা।
দৌড়ে কি এক দৌড়ে নদীর কাছে যাওয়া যায়?
জি, আমাদের বাসা নদীর কাছে দূরে, বলতে মাত্র 2 মিনিট লাগে। ইচ্ছে করলে রাত 12টায় নদীতে ঝাঁপ দেওয়া যায়, স্নালে ভিতরে আসি। আবার ইচ্ছে করলে ভরা দুপুরেও যাওয়া যায়। আবার বৃষ্টি মাথায়ও নদীতে নৌকায় চড়তে অনেক দারুণ লাগে। সেই গ্রামটা হচ্ছে আমার, আর আমার গ্রামটা হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর উপজেলায় অবস্থিত। আমার গ্রাম থেকে মুজিবনগরের দূরত্ব 5-6 কিলোমিটার। কোনো আপনি জানেন না মুজিবনগর ঐতিহাসিক প্লেস? এটা বাংলাদেশের বর্তমানে যেমন আমরা ঢাকাতে অবস্থান করছি, এটা বর্তমান রাজধানী, আমাদের মুজিবনগরও কিন্তু অস্থায়ী রাজধানী।
সবাই জানে এটা
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। তো আমরা দাবি করতে পারি যে
রাজধানী ছেলে স্পেশালি সৌন্দর্য রাজধানী তো বুকে নিয়ে ঘুরতেছো, কারণ যখন বর্ণনা গুলো দিচ্ছিলে সাদ্দাম আমি নিজে ইমাজিন করার চেষ্টা করছিলাম। উথাল পাথাল জ্যোৎস্না, একদম চিকচিক করতেছে নদীর পানি, এ ভালো লাগে। সৌন্দর্য কত বেশি মারাত্মক হতে পারে। ওকে, তারপর
তখন ওখানে আমার গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে আমি লেখাপড়া শুরু করি। দেন আমার ছোটবেলাটা গ্রামেই কাটতে থাকে। ওখানে আমার ফ্যামিলির কথা আমি বলি, আমরা 3 ভাই বোন, আমি বড়, বোনটা হচ্ছে মেজো, আর ছোট একটা ভাই আছে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি একটা। আব্বু সরকারি জব করেন একটা ছোট, আম্মু হাল চাই। প্রাথমিক শিক্ষা জীবনটা, প্রাথমিক প্রেরণা, প্রাথমিক উৎসাহ উদ্দীপনা যখন আমার মাঝে কাজ করতো, তখন কিন্তু বিজ্ঞানের ছোঁয়া কিন্তু আমাদের গ্রামে লেগেছিল না। তখন সবকিছু ন্যাচারাল, সবকিছু প্রাকৃতিক ছিল। এমনও দিন ছিল যখন আমরা এক হাঁটু কাদার মধ্য দিয়ে স্কুলে যাচ্ছি, আমরা কাদায় যেতে যেতে পড়েও গিয়েছি, বইগুলো কাদায় ভিজে ভিজে অবস্থা হয়েছে, বাসা থেকে স্কুলে যাচ্ছি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, এই ধরনের সব ছোটবেলা কেটেছে। প্রাথমিক শিক্ষা জীবন যখনই শেষ করি তখন থেকে আমার পার্শ্ববর্তী গ্রাম মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়, ওখানে আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করি, দ্যাট মিন্স SSC পরীক্ষা ওখান থেকে দিই। স্কুলের সময়টাগুলো সবচেয়ে ভালো কেটেছে। ওখান থেকে আমার মুজিবনগরে যাওয়া, আমার মায়ের হাতের সকালের পান্তা ভাত খেয়ে যাওয়া, খেয়ে স্কুলে যাওয়া, এই বিষয়গুলো এখন অনেক মিস করি। ছোটবেলার কৈশোর, বড় বড় হয়ে যে বিষয়গুলো কাজ করছে, এগুলো সত্যি ইমাজিনেশন। আর সবচেয়ে বেশি মিস করি, আপনি বললেন যে চন্দ্রালোকিত রাত, ঝলমলে দুপুর, সব কিছুই আমার গ্রামের স্বপ্নের মতো। তো গুরু, আপনাকে আমার গ্রামে যাওয়ার আমন্ত্রণ জানাই।
এক্স্যাক্টলি, আই লাভ টু বি देयर। আমি আসলে অবশ্যই অবশ্যই যেতে চাই। ইনফ্যাক্ট যখন তুমি কথা বলছিলে তখনই কিন্তু আমার মনের মধ্যে বারবার এই জিনিসগুলো ঘুরপাক খাচ্ছিল। ওকে, তারপর এভাবেই তো তোমার বেড়ে ওঠা?
এভাবেই আমি আস্তে আস্তে বেড়ে উঠি। তখন তারপর ওখান থেকে SSC পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে একটা বিষয়, আমি আমার স্কুলে সর্বপ্রথম বৃত্তি পেয়েছিলাম। তখন চিন্তা চেতনাটা
মানে স্কুলে ইতিহাসে কি প্রথম বৃত্তি পাওয়া এরকম?
আমার মাধ্যমিক বিদ্যালয়ে আমি সর্বপ্রথম বৃত্তি
পেয়েছিলাম,
স্কলারশিপ পাইছিলাম। তো ওই সময় ইমাজিনেশনটা ছিল একটু অন্যরকম। আগের দিন শুনলাম স্বপ্নে দেখতেছি আমি নাকি জিততে পারছি, বিশ্বাস হচ্ছে না। এক স্যারের কাছে সন্ধ্যাবেলায় দৌড়ে চলে গেলাম, স্যার বৃত্তির কি রেজাল্ট দিয়েছে? বললো কই যায়নি তো, বাট স্যার শুনলাম নাকি এসএসসি সরি বৃত্তির রেজাল্ট দিয়েছে। স্যার বললো যে বৃত্তির রেজাল্ট হলে তোমাকে জানাবো। পরের দিন সকালে আমি মনটা খারাপ, টেনশন এভাবে গেছি, হঠাৎ করে স্যার স্কুল ক্লাস হচ্ছে, শব্দ হচ্ছে, ঘন্টার শব্দ হচ্ছে, সব স্টুডেন্ট এক জায়গায় হয়ে গেল। তখন স্যার যেটা করেন সবাইকে এক জায়গায় করে ফেললেন প্রধান শিক্ষক। ওইখানে আর কি আমাকে সামনে ডেকে নিয়ে সবাই মাঝে বলেন যে সাদ্দাম তুমি স্কলারশিপ পাইছো, আমাদের স্কুলে সর্বপ্রথম স্কলারশিপ পাইছো। তখন আমার অনুভূতিটা ছিল আসলে অন্যরকম, চোখ দিয়ে পানি পড়ছিল যে আমার মা স্বপ্ন দেখতো যে আমার ছেলে হয়তো ভালো কিছু করবে। দেন প্রসঙ্গটা ছিল এরকমই অভিভূত, আমার সবচেয়ে জীবনে বড় একটা পাওয়া ছিল, আমার স্কুলের টিচাররা টিচারদের কাছে একটা বড় পাওয়া ছিল। ওইখান থেকে আসলে আমার ক্রমান্বয়ে বেড়ে ওঠা। তারপর এসএসসি কমপ্লিট করি মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে, মুজিবনগর থেকে। দেন আমি পরবর্তীতে মেহেরপুর পৌর কলেজে ওখানে এইচএসসি পরীক্ষা দিই। তো এইচএসসি পরীক্ষার পরবর্তীতে আমি ঢাকাতে চলে আসি। তখনই আমার যে পড়াশোনার লেখাপড়ার স্টাডিটা একটা ভাব ছিল, ভালো একটা সুনাম ছিল, আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিই। আনফর্চুনেটলি আই ক্যানট পার্টিসিপেট
মেডিকেল এক্সাম।
দেন আমি আরো একবার এক বছর ট্রাই করি আমার রেজাল্টকে ইম্প্রুভমেন্ট করার জন্য, মেডিকেল এক্সাম দেওয়ার জন্য। তো দেন ওই সময়ও আমি আসলে আমার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তো ওখানে থেকে আমি আসলে ফেড আপ হয়ে যাওয়ার মতো, আমার ফ্যামিলি থেকে বা পরিবার থেকে সমাজ থেকে, যে একটা ভালো ছেলে, গ্রামের পরিসরটা ছিল আমাদের অনেক ছোট, সেখান থেকে আমি একটু ভালো করেছিলাম, হয়তো বা সেই পর্যায়েটা যখন শহরে বা রাজধানীতে এসে পড়লো হয়তো বা সেইখান থেকে আমি ভালো কিছু করতে পারলাম না। তো দেন তখন আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আসলে ভাগ্য বলে একটা কথা আছে যে ভাগ্যে যদি কেউ কোনো কিছু না থাকে তাহলে সেটা হয় না। তো ইন্টার পরবর্তী সময়ে যখন আমার ভাগ্যের চাকাটা যখন উল্টো ঘুরছিল, ঠিক তেমনই ড্যাফোডিলে সফটওয়্যারে ভর্তি হওয়ার পরও আমি আসলে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারলাম না। অনেক টাকা পয়সা দিয়ে ভর্তি করালো, বাবা মা কষ্ট করে অনেক জোর করে ভর্তি হওয়ার মতো, আর এমনকি আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম না, যে মেডিকেলে আমি পড়তে পারি নাই, ইঞ্জিনিয়ার হতে পারি নাই, মানে ডক্টর হতে পারি নাই, আমি আসলে ইঞ্জিনিয়ার হব, এক্সেপশনাল কোনো সাবজেক্টে পড়বো। তো সেটা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নতুন আসছিল ওই সময়। তো ড্যাফোডিলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে ভর্তি হয়েছিলাম। প্রথম সেমিস্টারে যাওয়ার পর আমি আর ওখান থেকে পড়াশোনাটা কমপ্লিট করতে পারি নাই। আমি ঢাকাতে এসে স্বভাব তো সাধারণত সবাই একটু অসুস্থ হয়ে পড়ে, আমি জন্ডিস মাইগ্রেন সহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ি। অনেকদিন অসুস্থ হয়ে যাওয়ার পর ডক্টরের অনেক ট্রিটমেন্টে আমি একদম মরণাপন্ন অবস্থায় হসপিটালে প্রায় 5-6 দিন ভর্তি ছিলাম আমার ফ্যামিলির কাছে। পরিবার তখন অশনি সংকেত মনে করে যে আমার ছেলেটা কোন পর্যায়ে ছিল, আমাদের স্বপ্নটা কোন পর্যায়ে ছিল। সেই
শারীরিক অবস্থা খুবই খুবই খারাপ ছিল।
ডক্টর অ্যাডভাইস করলো যে আসলে সাদ্দামকে ঢাকাতে না রাখার জন্য, ফ্যামিলির সাথে রাখার জন্য। তো তখন আমি যখন চলে যাই গ্রামে ব্যাক টু,
মানে স্বপ্ন সবকিছু একদম সংকুচিত হয়ে যাচ্ছে, এবং মনে হচ্ছে পিছন থেকে কে যেন সবকিছু নিয়ন্ত্রণ করছে, আস্তে আস্তে সবকিছু আবার ব্যাক টু দা ট্যাবলেট,
ব্যাক টু দা ওই গ্রাম, সেই ছোটবেলা,
বন্ধুদের কাছে, পরিচিত মানুষদের কাছে, স্পেশালি আত্মীয় স্বজন যারা একটু কিছু পাইলেই খুনসুটি করার চেষ্টা করে, তাদের কাছে তো খুব কষ্টের ব্যাপার হয়েছিল। সাদ্দাম
আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আর কি বিষয়টা খুবই কষ্টের হয়েছিল, যে ছেলেটা বা পরিবার থেকে শুরু করে সমাজেও আমাদের এলাকাতে এমনই মোটামুটি আমার ইউনিয়নে আমাকে নাম বলে আসুন, কিন্তু সবার কাছে একটা হতাশা যে ছেলেটা পড়তে পড়তে এই ধরনের আর কি একটা ইয়ে হয়ে গেল, যে একটা পর্যায়ে যাওয়ার পর অসুস্থ হয়ে গেল। তো এখান থেকে বাসাতে যাওয়ার পর ডক্টর যখন রেস্ট নিতে বললো, তো তখন ওষুধ খাই, রেস্ট নিই। আমার আম্মু খুব কান্নাকাটি করতো, কারণ আমার ফ্রেন্ডরা সবাই ভালো ভালো পর্যায়ে, ভালো ভালো, কেউ বুয়েটে পড়তেছে, কেউ মেডিকেলে পড়ছে, কেউ ইউনিভার্সিটি পড়ছে, ভালো ভালো পর্যায়ে, যেখানে আমার শাড়িটা থাকার কথা ছিল আগে, কিন্তু আমি পড়ে যাই একদম সর্বশেষের দিকে। সবকিছু হারাই, বাসাতে থাকতাম, মাঠে আমাদের কিছু জমি জায়গা আছে, ওগুলা বিকেলে বিকেলে দেখাশোনা করে আসতাম, মাঠে বসে আসলে আকাশের দিকে তাকায় কান্না করতাম ভীষণ।
এই হতাশা কেমন
তখন এমনটা হতো গ্রামে, বা কিছু লোক আসলে থাকে সমালোচনা করার জন্য, তো অনেকেই সমালোচনা করেছে যে হয়তো আমার দ্বারা কিছুই সম্ভব না, একদম অবস্থা শেষ। আমার আম্মু সবসময় কান্না করতো যে আমার ছেলে।
এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু আমাদের প্রচুর, স্পেশালি আমাদের যেসব বন্ধু বান্ধবরা এখন এই অনুষ্ঠানটি শুনতেছে, তাদের মধ্যেও কিন্তু এখন প্রচুর এই ধরনের মানে প্রমিজিং এই ধরনের কিছু ক্যারেক্টারিস্টিকস আছে, যাদের সম্ভাবনা ছিল অনেক কিছু হওয়ার, কিন্তু স্বপ্ন হয়তো মুখ থুবড়ে পড়েছে। তারা হয়তো এই যেই বিস্ফোরিত নেত্রে হতাশার মধ্য দিয়ে যে মাঠে বসে থেকে কষ্টের কথা তুমি বলছো, যেভাবে অনেক মানুষের কিন্তু স্বপ্ন চুরি হয়ে গেছে, এই কষ্টটা মানে তুমি সাক্ষাৎ নিজে অনুভব করেছো?
আমি নিজে এটা ফিলিংসটা অনুভব করেছি আসলে কতটা কষ্টের, যখন অষ্টম শ্রেণীতে বৃত্তি
পেলাম
তখন কি আনন্দে ছিল, আর সেই পর্যায়টা যখন আমার গাছতলাতে বা মাঠে বসে আমি কল্পনা করতেছি বা বাসাতে বসে কান্না করতেছি, তখন আসলে আর পাঁচটা মানুষের সমালোচনা শুনতে আমাকে নিয়ে, তখন
কি বলে মানুষজন, কি বলতেছে, কি ধরনের
কথা বলে, গ্রামের মানুষ আসলে ওয়াইডলি চিন্তা করে না,
মানে কি বলে, গ্রাম শহর বলে না, এটা বলা তো উস্তাদ আমরা।
হ্যাঁ, গ্রাম বা শহর, আমি যখন শহরে যে ছেলেটা হয়তো কি কোনো খারাপ কিছু করেছে, ঠিক আছে, না কোনো প্রলোভনে পড়ছে,
কোন অসামাজিক সংশ্লিষ্টতা ছিল,
এটা বলবে তারা আসলে চিন্তা না করেই এই বিষয়টা বলে ফেলবে, এটা স্বাভাবিক। এইভাবে আসলে বিভিন্ন কথা আসবে, এমনকি উন্মাদ বা
পাগল হয়ে যাচ্ছে
এই ধরনের আসলে কথাও শুনতে হয়েছে। এই পর্যায়ে আসলে ফিল করতাম প্রায় বছর খানিক একই অবস্থায়।
ইউ ওয়্যার লাইক আ চ্যাম্পিয়ন, রাইট? ইউনিয়নের মধ্যে প্রত্যেকটা মানুষ তোমাকে জানে চিনে, গ্রাম তো খুব ছোট্ট একটি জায়গা যেখানে সবাই সবাইকে জানে চিনে, স্পেশালি ওই মুহূর্ত যখন হেডমাস্টার সবাই সামনে ডেকে পড়েছে, দিস দা সাদ্দাম হোসেন দ্য হু টেকিং প্লেস ইন স্কলারশিপ দ্য ফার্স্ট টাইম এভার ইন স্কুল হিস্ট্রি। হ্যাঁ, কি বিশাল একটা ব্যাপার,
আনন্দ ছিল অনেক,
তখনও আনন্দে চোখ দিয়ে পানি পড়েছিল,
তখন আনন্দে চোখ দিয়ে পানি পড়েছিল। বাসে তখন আম্মুকে সে বলেছিল, আম্মু তো আমাকে জড়াই ধরে অনেক কান্নাকাটি করছিল, আনন্দে কান্নাকাটি, কিন্তু তারপরে যখন ছিল বছর পাঁচেক বা বছর সাতেক পরে এই আমার অসুস্থ
মা, তো সবসময় আড়ালে আবডালে হয়তো চোখের পানি মুছতেন তোমাকে নিয়ে।
জি, আমার সামনে মুছে হয়তো আমি ঘুমায় আছি, আম্মু মনে করছে আমি ঘুমায় গেছি, আম্মু কান্না করছে যে আমার ছেলে হয়তো আজকে ইঞ্জিনিয়ার হয়ে যেত বা ভালো কিছু করতো, আমার ঘরে বসে আছে, বা সবাই উন্মাদ পড়তেছে, বা সবাই খারাপ দৃষ্টিতে
দেখতে। এই সময়গুলোতে তুমি
এগুলোতে ফোনও আমি ইউজ করতাম না, তখন টোটালি আমার নাম্বারটাও অফ ছিল, কার সাথে কোনো কমিউনিকেশন
না, হতাশার চরম সাগর তখন,
বাট আমার মধ্যে এক ধরনের কনফিডেন্স ছিল যে আমি আল্লাহর কাছে হয়তো বা সবচেয়ে দোয়া করতাম, আল্লাহ আমাকে একটা সুযোগ করে দাও, যে কোনো দিক দিয়ে হয়তো বা আমি গতানুগতিক পড়াশোনা করে হয়তো ভালো কিছু করতে পারবো না, বাট এমন কিছু আমাকে,
গতানুগতিক পড়ার তো জায়গাও তোমার
কিন্তু তখন অনেক সেমিস্টার ড্রপ হয়ে গেছে, তখন আর অবস্থা ছিল না যে ওই পেমেন্ট গুলো দিয়ে পড়াটা কন্টিনিউ করার, আর আমার ডক্টর খরচ সব মিলাই আমার পরিবারের
আর্থিক অবস্থা তো সেই অর্থে অত বেশি ভালো না যে সবকিছু সামাল দিয়ে নিবে,
সব মিটাই ভালোভাবে চলে যেতে পারে, কিন্তু আমার যে আমাকে প্রাইভেট
ইউনিভার্সিটি অপরাধ বোধ কাজ করতো না, সাদ্দাম
সবচেয়ে বেশি অপরাধ বোধ করতো, আমি আব্বুর দিকে আসলে ঠিক সেভাবে চেয়ে থাকতে পারতাম না, আব্বু আম্মু আম্মুর সাথে একটু ফ্রিলি আলোচনা করলে আব্বুর মুখ মানে তাকাতে পারতাম না, আব্বু সব জায়গায় মানে গর্ব করে বলতো যে আমার ছেলে হয়তো ডাক্তার পড়বে, ইঞ্জিনিয়ার পড়ছে, বাট এখন বাসায় বসে আছে, এমনও শুনেছি বাসার পাশ থেকে কেউ বলেছে যে তোমার ছেলের দ্বারা কিছুই হবে না, চাষাবাদ করতে লেগে দাও। বাট আমার আম্মু
কি বলতো, চাষবাস করানোর কাজে লাগিয়ে দাও।
আসার মানুষ অনেক কিছু মানুষ আসছে, আমার আম্মু বলতো না তোমার মাঝে এমন কিছু লুকিয়ে আছে, তুমি পারবা, তুমি চেষ্টা করলেই পারবা। তো এই কষ্টগুলোকে ফিল করার পর
দেওয়ার জন্য তো সেমিস্টারে টাকা দেওয়ার জন্য তো প্রাণান্তকর পরিশ্রম,
obviously,
but the result is a big zero.
Zero. তার আগে যে মেডিকেল ভর্তির জন্য কোচিং করা,
সেগুলো অনেক খরচ,
অনেক খরচ। আসলে দুই বছরে অনেক টাকা হয়ে গেছে, তারপরেও আসলে আমি আর বলতে পারছিলাম না যে আমি নেক্সটে পড়াশোনা করব।
তোমার মতো বহু বহু ছেলে আছে হয়তো ফ্যামিলিকে একরকম নিঃস্বর কাছাকাছি নিয়ে এসেছে, দেন ফাইনালি হয়তো কোনো কিছু করা হয়নি। তোমার তো কোনো দোষ ছিল না, তোমার কোনো ড্রাগস ইনভলভমেন্ট ছিল না,
কোনো কিছু
অন্য কোনো খারাপ ব্যাপার ছিল না। বাট তারা কিন্তু অনেক সময় হেলায় নিজেদের ভবিষ্যৎটাকে পায়ে ঠেলেছে, ঢাকার বা শহরে কোনো জায়গাতে গিয়ে সে রঙিন নেশায় নিজেকে হারিয়ে ফেলেছে। বিনিময়ে এই যে উচ্চ নিম্নবিত্ত বা নিম্নবিত্ত বা উচ্চ নিম্ন মধ্যবিত্ত এসব পরিবার থেকে রিপ্রেজেন্ট করে তারা, সে মানুষগুলো হয়তো তাদের অর্থের যোগান দিতে সেমিস্টারে টাকার সেমিস্টারে ফিজ দিতে গিয়ে সে বাবা মারা হয়তো প্রায় সর্বসন্ত হয়ে গেছে, বিনিময়ে কষ্ট ছাড়া কিছুই পায়নি। এরকম অনেকেই আছে কিন্তু যারা লিসনার্স, আমার এই কমিউনিটির মধ্যে যারা এই অনুষ্ঠানটি আজকে শুনছে। সো দিস দ্য প্রোগ্রাম ইজ সো রিলেভেন্ট, মানে খুবই প্রাসঙ্গিক সেই মানুষগুলোর জন্য। সেই কষ্টগুলো তুমি কাছ থেকে দেখার সুযোগ তোমার হয়েছিল এবং বলছিলে যে তুমি তোমার বাবার মুখের দিকে পর্যন্ত তাকাতে পারতে না।
আব্বুর মুখের দিকে পর্যন্ত তাকাতে পারতামই না, আর সবচেয়ে বেশি কষ্ট লাগতো যে আব্বু ছোট একটা অবসহায়ক পদে জব করেন, আমাকে লেখাপড়া করাই অনেক কষ্টে, আমি এতগুলো টাকা নষ্ট করে ফেললাম, আবার ভবিষ্যতে আবার ঢাকাতে যাব। দেন আব্বু ভয় কাজ করে যদি আবার অসুস্থ হয়ে পড়ে তাহলে তোমার পড়াশোনা করতে হবে না, তুমি জেলাতেই কোনো জায়গায় পড়তে হবে। তো আম্মুকে আম্মুর মাঝে সবচেয়ে বড় স্বপ্নটা কাজ করতো, আমার চেয়ে আমার আম্মুর মাঝে স্বপ্নটা বেশি কাজ করতো যে অসুস্থ হয়েছে তো কি হবে, তোমাকে ভালো কিছু করতে হবে। তো তারপরে আমার পাশের ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট মানে মেহেরপুর ডিস্ট্রিক্টের পাশে, ওখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটি হয় 2012-এর দিকে, 2013-এর দিকে আমি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নামক ওই ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিই। দেন ওই হতাশাগুলো আস্তে আস্তে কাটতে থাকে, তখনও আব্বুকে বোঝাতে পারছিলাম না যে আমি আসলে পড়তে পারবো বা ভালো কিছু করতে পারবো। আসলে এই বোঝানোর অ্যাবিলিটিটা আব্বুর সামনে গিয়ে আমার ছিল না, কারণ সেই ধরনের সিচুয়েশন আমার কপালে হয়ে গেছে যেটা আসলে পিতার সামনে এতগুলো টাকা খরচ করে আবার আবার নেক্সট টাইম পড়ার জন্য আবেদন করা। তো আম্মু আব্বুকে ম্যানেজ করে দেন, আব্বু তারপরে ভর্তি করায় যায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ওখানে 2 বছর লেখাপড়া করি। তো লেখাপড়া করার মাঝে আম্মু নানাভাবে আমাকে ইন্সপায়ার দিয়েছে থাকে যে ভালো কিছু করতে হবে, তোমাকে চুয়াডাঙ্গাতে বা মেহেরপুরে পড়ে থাকতে হবে না, তোমাকে ঢাকাতে যেতে হবে, ভালো কিছু করতে হবে। তো এই ইনস্পিরেশনগুলো কাজ করতো, বাট তখনও কিন্তু একটা হতাশা কাজ করে যে আমি ঢাকাতে থাকতাম, ভালো কিছু করতাম, বাট আমি এখানে নতুন একটা ইউনিভার্সিটিতে পড়তেছি, এখান থেকে আসলে কীভাবে একটা ভালো কিছু করা সম্ভব। তো তখন থেকে আমি আসলে একটি এক্সেপশনাল কোনো আইডিয়া নিয়ে চিন্তা করি। তো দেন আমার স্বপ্ন তখন একটু বাইরের দিকে আসলো যে এখন তো ইন্টারনেটের যুগ, গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যুগ, আমি এখান থেকেও হয়তো ভালো কিছু করতে পারবো। তো দেন ওখান থেকে আসলে পড়াশোনাটা শুরু করা, ওখানে আস্তে আস্তে পড়তে পড়তে সেকেন্ড ইয়ার পর্যন্ত শেষ করি। দেন এরই মাঝে বাসাতে থেকেও তখনও ওইটাও প্রাইভেট ইউনিভার্সিটি, তো ওখানে কষ্ট বিয়ার করা অনেক কঠিন। তো আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার পাশে আসলে কেউই ছিল না, কিছু আত্মীয় স্বজন আর বাবা মার সাপোর্ট ছাড়া কোনো কিছু ছিল না। আমার রিলেটিভ আপু ভাইয়েরা, আম্মু আব্বু মামারা বা খালামণিরা এরা ছিলেন, আমার এক ব্লাড কানেকশন ব্যতীত মানে কেউই আর কি আমাকে আসলে তখন খুব একটা ভালো ইতে দেখে নাই, ভালো হিসেবে দেখে নাই। এই কষ্টটা আমি আসলে সবচেয়ে বেশি ফিল করতাম তখন, আমার মানে মাঝে কাজ করতো যে আমি কেমন কিছু করতে হবে যেন সবাই আমাকে নিয়ে এক সময় যেমন প্রাউড ফিল করতো, সেই প্রাউড ফিলটা আবার করবে বা এক্সেপশনাল কিছু করে আমাকে ওর দ্বারা কোনো কিছু সম্ভব না। আমার বন্ধুরা, গুরু আপনাকে কি বলবো, আমি অলরেডি 3-4 বছর কোনো বন্ধুর সাথে কোনো কমিউনিকেশন আমার সাথে তো করতোই না, বাট আমি আসলে করতে পারতাম না যে ওরা ভালো জায়গায় পড়ে হয়তো বা কমিউনিকেশন করলে সমস্যা হবে। ইভেন টিচার বাট আমার কলেজের টিচাররা, স্কুলের টিচাররা সবাই অভিভূত ছিল।
সামনাসামনি পড়লে কেমন অনুভব হতো? সেই স্কুলের টিচারদের যদি কখনো দেখতে সামনে পড়ে যেত তখন?
অনেক টিচার মানে আমাদের জন্য কান্নাকাটি করছে যে ছেলেটা এই পর্যায়ে ছিল এমন হয়ে গেছে, তাদের আসলে বিশ্বাসযোগ্য না যে এই অবস্থানে যাওয়ার কথা। স্যারদের সালাম দিয়ে স্যাররা ইনস্পিরেশন দিত যে দেখো এখনো চেষ্টা করো তুমি পারবা, আমাদের বিশ্বাস। যে আমার একটা প্রাইভেট টিচার ছিল জামাল ভাইয়ার নাম, আমাদের গ্রামের, আমি ছোটবেলাতে ভাইয়ের কাছে পড়ছি, তো ভাইয়া আমাকে সবসময় এইভাবে ইনস্পিরেশন দিত যে সাদ্দাম তোমার মধ্যে কি আছে এটা আমি জানি, এটা আমার ছাড়া কেউ জানে না, বাট তুমি পারবা। যখন আমি আমার ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি না হতে পারি বা যখন অসুস্থ হই, উনি ঢাকাতে থাকেন জামাল ভাইয়া, তো ওই সময় আমাকে যখনই দেখা হবো ফোন এই ইনস্পিরেশনটা দিত। বা আমার কিছু শুভাকাঙ্ক্ষী বড় ভাইয়া ছিলেন বা আপনারা ছিলেন, তো সবাই আর কি এভাবে দিত যে স্পেশালি জামাল ভাইয়া আর কি বলতো যে তোমার মধ্যে কি জিনিস আছে এটা পারি। তো ভাইয়ের ওই কথাটিকে মাইন্ডে রেখে আমি আসলে পরবর্তীতে পড়াশোনাটা স্টার্ট করি এবং সামনের দিকে এগানো শুরু করি। তো আমার মাঝে যে ঘটে যাওয়া ইয়ে, তখন আব্বুকে নানাভাবে কনভিন্স করতে থাকি যে আব্বু দেখো আমার, আমি কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং করতেছি, এইটা থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। বাট আব্বু সরকারি জব করে। গুরু আপনি জানেন যে প্রতিটা সরকারি চাকরিজীবী কিন্তু চাই তার সন্তান একজন সরকারি চাকরি করুক। তা আমার চিন্তা ভাবনা চেতনা ছিল যে সরকারি চাকরি বলে কোনো কথা নাই, আমি যে প্লেসে থাকি বা যেখানে থাকি একটু ভালো কিছু করার বা এক্সেপশনাল কোনো কিছু করার, যে যেখান থেকে আমার যে গতানুগতিক আমি ধারাটা রক্ষা করতে পারি নাই হয়তো, বা আমি যে জিনিসটা বা যে উদ্ভাবন বা যে কোনো কিছুই করব সেটা দিকে আমার ওই ক্লেমগুলো বা আমার ওই
যে গ্যাপটা
ওইটা মুছে যায়।
ওই পদ দিয়ে আমি যেহেতু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারিনি আর হওয়ার সম্ভব না,
তারপরে পথ চলা শুরু করা। প্রতিদিনই আম্মুকে আব্বু বলতে থাকেন যে সরকারি জব করতে হবে, তো যে কোনো একটা সাবজেক্টে অনার্স পড়লে হতো, কেন টেকনোলজির দিকে যাওয়া? বাট আমার সবসময় টেকনোলজির প্রতি আর কি একটা ইন্টারেস্টিং ছিল। যখন আমি 2012-এর দিকে বাংলাদেশে জিপিএস সিস্টেম আসে তখন থেকেই মানে আমার টেকনোলজির দিকে একটা আলাদা আকর্ষণ ছিল যেটা নিয়ে আমি কাজ করব। তো তারপর যখন ভার্সিটি লাইফে আসি ওইখান থেকে আবার যেন সেই অষ্টম শ্রেণীর বৃত্তি পাওয়ার মতো একটা অবস্থা চলে আসে। প্রতিটা সেমিস্টারে ভালো রেজাল্ট হতে থাকে প্রতিটা পদক্ষেপে, কিন্তু সব ছোটবেলা থেকে যখন শৈশবটা কেটেছে তখন একভাবে গেছে, কৈশোরে এসে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরবর্তী লাইফ যে সময় বিলাসিতা করা হয়তো বা সময় বা একটা প্রতিষ্ঠানে স্থায়ীভাবে পড়াশোনা করা আর 5টা বন্ধুর সাথে হ্যাং আউট করা, সবার সাথে চলাফেরা করা, এই জিনিসটা আসলে থেকে আমি সবসময় এই সময়টা আমার মানে সবচেয়ে কষ্টের সময়টা গেছে, যে আমি সবার থেকে আলাদা, শুধুমাত্র ফ্যামিলির গঞ্জের মধ্যে আবদ্ধ, অসুস্থতা দুর্ভাগ্য সবকিছু আমাকে স্পর্শ করে গেছে। তো তারপর যখন আমি এখানে পড়াশোনা করি এখানকার টিচাররা আমার আমার ভিতরে ইয়ে দেখে, তো এর মাঝে একটা বিষয় বলে রাখি যে আমার আব্বু মানে ভর্তি হওয়াতে চাচ্ছিলেন না এখানে। তো আম্মু আমি ডক্টর যে ডক্টর দেখেন ওই ডক্টরকে আমি ডক্টরের সাথে শেয়ার করলাম এই বিষয়ে আমি পড়াশোনা করতে চাই, তো ডক্টর আব্বুকে বলে দিলেন যে ছেলেকে আপনি পড়ান, তাছাড়া মানে সুস্থ হওয়া বা কোনো কিছু করা আদার্স সাবজেক্টে অন্য কিছু তো করা পসিবল না। আর যখন এগুলা করতে থাকি এখনো, তখন যেমন ফিনান্সিয়াল প্রবলেমে ছিলাম, তার পরবর্তীতে ফিনান্সিয়াল প্রবলেম আরও হতে থাকে, তো এর মাঝেই নিজেকে উৎসাহ উদ্দীপনা নিজে নিজে দেওয়ার চেষ্টা করি, নানা দিক বিবেচনা করি যে কীভাবে আসলে এক্সট্রা কিছু করা যায়, এক্সট্রা অর্ডিনারি কিছু করা যায়। তার পথ পরিক্রমা,
পড়ালেখা তো চলছে, তার পাশাপাশি আরো কিছু অন্যরকম কিছু
তো মনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন আইডিয়া চিন্তা কাজ করত। তো অনেকে আইডিয়া চিন্তা কাজ করে ভালো লাগার দিক থেকে বা কারো কষ্টের দিক থেকে,
সবকিছু তো টেকনোলজি বেস। তোমার যে থিংকিং গুলো,
আমার সবকিছু টেকনোলজি বেস, যে আমি যে সাবজেক্ট বা রিলেটেড কিছুতে পড়তেছি এইটা আসলে দিয়ে কোনো কিছু আসলে
কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়া
যায় কিনা। তো আমি যখন পড়তে থাকি তখন আমার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেমিনারের বিষয়ে কথা হতে থাকে, তো আমি বিভিন্ন ঢাকাতে যেমন বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্ট হয় সেখানে আসার জন্য ইনভাইট করতে থাকে বা বিভিন্ন প্রোগ্রামে আসার জন্য ইনভাইট করতে থাকে। তো আমাদের চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট যেখানে আমার বিশ্ববিদ্যালয় ছিল, তো মেহেরপুর থেকে এখানে এসে কোনো কিছু করা আসলে খুবই কঠিন একটা বিষয়। তা আমরা আসলে এইগুলো থেকে আসলে বঞ্চিত ছিলাম, আমি এইগুলো থেকে বঞ্চিত ছিলাম। তারপরেও আল্লাহ রহমতে একটা সুবর্ণ একটা সুযোগ করে দিয়েছিলেন, তো সফটওয়্যার টেকনোলজি এগুলাকে ব্যবহার করে কিছু একটা করার যখনই চিন্তা আসে, তখন 2014 দিকে যখন অলরেডি আমার কয়েক সেমিস্টার পড়া হয়ে গেছে, ওই সময় আইসিটি ডিভিশন থেকে একটা প্রশিক্ষণ হয় 5 দিনের, ন্যাশনাল মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম। তো তখন আমি ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করি। তো প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন কৃষ্ণ রায় মিথুন ভাইয়া এবং ফারুক আহমেদ জোয়েল ভাইয়া, যিনি বর্তমানে A2IA অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম প্রধানমন্ত্রী কার্যালয়ে জব করছেন ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে। তো ভাইয়াদের কাছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা টেকনোলজি কীভাবে ইউজ করতে হয়, আমার ওই যে 2012 সালে GPS এর মাথায় ঘুরপাক খাওয়ার চিন্তা যে আমার GPSটা আপনার কাছে কীভাবে পাঠাবো বা আমার
মানে ইনফরমেশন গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে ইনফরমেশন কিভাবে আমরা ট্রান্সমিট করব,
তখন
এই বেসিক জিনিসটা মাথায় তোমার ক্লিক করে সবসময়।
তো তখন
মানে টু ট্রান্সমিট দ্য ইনফরমেশন বাই ইউজিং দ্য গ্লোবাল পজিশনিং সিস্টেম, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে বেসিক থট। ওকে,
তারপর যে বিষয়টা আসে ওই প্রশিক্ষণে, ভাইয়ারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে থাকে, তো এরপরেই মানে সৌভাগ্য বলবো আর দুর্ভাগ্য বলবো কিনা জানি না, তো বিষয় হচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে আমি বাসায় ফিরছিলাম। আমি চুয়াডাঙ্গাতে মেসে থাকতাম, আমার বাসা মেহেরপুর চুয়াডাঙ্গার নিকটে, বাট প্রতিদিন এসে তো ক্লাস করা পসিবল না। তো তখন যেটা হতো যে আমি চুয়াডাঙ্গা রেল স্টেশনে একদিন টিকিটকে কাটতে গিয়ে বাসায় ফিরছিলাম, তো প্রতিমধ্যে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আমাকে কিছু চিন্তাইকারী আক্রমণ করে, তো দেন আমার মোবাইল ফোন এবং আমার মানিব্যাগ কেড়ে নেয়।
আচ্ছা, ফেরার পথে চিন্তাইকারীরা আক্রমণ করে,
তারপর যেটা হয় যে ওইখানে যে বিষয়টা আসে, তো আমার তখনই আসলে ফোনের জন্য আসলে খুব একটা মন খারাপ হলো না, কিন্তু ফোনে কিছু কন্ট্যাক্ট নাম্বার ছিল যেগুলো যে অনেক মন খারাপ হচ্ছিল। মানিব্যাগে টাকা ছিল, মানিব্যাগটা নিয়ে গেল, ঠিক আছে, বাট তৎক্ষণাৎ একটা আইডিয়া মাথায় কাজ করলো যে আমি তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তেছি বা বিভিন্ন সফটওয়্যার তো আমরা বিভিন্ন সময় দেখতে পাই, তো এমন কোনো কি কোনো সফটওয়্যার আছে যেটা আমি ইউজ করব, দেন এই সফটওয়্যারটি ইউজ করে আমি আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারবো। তো তখন আসলে এআই যেটা কাজ করে,
আচ্ছা, নিজের সাথে ঘটার কারণে প্রথম স্ট্রাইক করলো
তখন আমার কিছু
করলো, ওই সময় যদি আমি কোনো ইনফরমেশন
করতে পারি তাহলে হয়তো বা আমি সেভ হইতে পারতাম বা আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করতে পারতো বা ফোনটা ট্র্যাকিং করতে পারতো। তারপরে যখন বাসায় ফিরে আসলাম, আমি তখন কিন্তু আমার আব্বুকে বা আম্মুকেও আমার এই ঘটনাটা জানাই নাই, তো তখন এই আইডিয়াটা নিয়ে আমি চিন্তা করতে থাকি যে কিভাবে এটাকে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনে ইমপ্লিমেন্টেশন করা যায়। তো ভাইয়াদেরকে আমি এই আইডিয়াটা শেয়ার করলাম প্রোগ্রাম প্রশিক্ষণ চলাকালীন সময়ে। তো ওনারা হচ্ছে যেটা করেন আমাকে এই অ্যাপ্লিকেশনটা এই আইডিয়াটা একটু ইউনিক আকারে ডেভেলপমেন্টের জন্য দিক নির্দেশনের পরামর্শ দিতে থাকেন। তো তারপরে অ্যাপ্লিকেশনে ডেভেলপমেন্টের জন্য চিন্তা করতে থাকি, তখন মনে হতো যে আমি অ্যাপ্লিকেশন ইউজ করব বা এই টেকনোলজি ইউজটা করে একসময় নিজেকে সেভ করতে পারবো এবং আমার বন্ধুদেরকেও আমার ইনফরমেশনটা জানাতে পারবো। আমার ইচ্ছা করলেও আমি আমার আশেপাশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানাতে পারবো। তারপরের বিষয়টা হচ্ছে যে আমি যখনই অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্টের জন্য মানে আইডিয়াটা নিয়ে কাজ করতে শুরু করি, তখন যে বিষয়টা আসে যে আমার বন্ধুরা অনেক সময় আমাকে হতাশা দেয় যে এই ধরনের আইডিয়া নিয়ে তুমি কাজ করতেছ, তো এইটাতে তো কোনো ফিডব্যাক পাবা না, এটা আসলে ইউনিক হইলেও তো বাংলাদেশে এটা ইমপ্লিমেন্টেশন করা অনেক কঠিন। তারপরেও আমি থেমে থাকিনি, প্রোগ্রামিং করা, কোডিং করা, বাইরের সাথে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ নেওয়া, বন্ধুদেরকে সাথে আরো
আসাম। সাদ্দামের কাছে ফিরে আসছি, ছোট্ট একটা বিরতি নিব এবং মেঘলার হাত ধরে বিরতি নিয়ে এখনই ফিরে আসছি।
এক্স্যাক্টলি, ফ্রেন্ডস সাথেই আছেন, সাথেই থাকুন, শুনতেই থাকুন, শুনছেন ভালোবাসার বাংলাদেশ। সাথে আছি মেঘলা, আছেন গুরু ইতেশাম এবং আছেন আজকের অতিথি বন্ধু। আর শুনছিলাম তার কথা, তার স্বপ্নের কথা। আর অনেক বন্ধু আছেন, টেক্সট করছেন, টেক্সট করতেই থাকুন। আর অবশ্যই বন্ধু আপনাকে জানিয়ে দিচ্ছি আমাদের সাথে কন্ট্যাক্ট করার, আমাদের সাথে কানেক্টেড হবার নিয়মটি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে, শেয়ার করতে চান তাদের ভালোবাসার কথা, তারাও আমাদেরকে SMS করবেন। নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নেম, স্পেস দিয়ে আপনার এইজ, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর এখন নিচ্ছি একটা টাইম চেকের বিরতি, ফিরে আসছি একটু পরেই। ভালোবাসার বাংলাদেশ, আপনারই সাথে অবশ্যই অবশ্যই SMS করুন। আর SMS করছেন অনেক বন্ধুরা, জানি অনেক বন্ধু আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান তার জীবনের কথা, তার ভালোবাসার কথা। তো বন্ধু চলেই আসুন, দেরি না করে অবশ্যই SMS করে ফেলুন। আর SMS এর নিয়মটি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার এইজ, স্পেস দিয়ে আপনার নেম, স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যত খুশি ততবার আপনি SMSটি করতে পারেন, এক বা একাধিকবার করলেই ভালো হয়। অ্যান্ড ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4 ঢাকা FM। আর এইখান থেকে আমরা একটি পোস্ট আপলোড করে দিয়েছি বন্ধু, সেই পোস্টটিতে অবশ্যই অবশ্যই আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি ততবার, এবং চাইলে আপনি শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। আর আমাদের এই পেজটি আপনি খুঁজে পাবেন কিভাবে সেটা বলে দিচ্ছি, আমাদের এই পেজের লাইক কিন্তু এখন 40,000, সো এটি হচ্ছে ঢাকা FM এর পেজ। অনেক ফেক পেজ আছে, সেজন্য আমি লাইকের পরিমাণটা সংখ্যাটা জানিয়ে দিলাম আপনাকে। সেখান থেকে অবশ্যই বন্ধু আপনি লাইক করবেন আমাদের এই পেজে, পেজে লাইক দিয়ে সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7, এটাই আশা করছি। আর চলে যাচ্ছি এখন গুরু হিতেশামের কাছে।
এক্স্যাক্টলি, 16260 এই নাম্বার আপনারা টেক্সট করুন। এবং অনেকেই কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে জানাতে চান যে আমাদের ভালোবাসার বাংলাদেশ সারথী হয়ে আমাদের অনুষ্ঠানের সাথে আপনি থাকতে চান, সেটির একটাই এবং একমাত্র ওয়ে মেঘলা বারবার বলছিল 16260, সেখানে আপনারা আপনাদের তথ্যটি পৌঁছে দিন। এবং সেই সাথে www.facebook.com/90.4 ঢাকা FM এই ফেসবুক অ্যাড্রেসে আপনারা আপনাদের ইনফরমেশনটি দিয়ে দেন যে আমাদের অনুষ্ঠানে আপনি আসতে চান। আজ আমাদের সাথে আছে সাদ্দাম, সাদ্দামের কাছে আমি আবার চলে যাই। সাদ্দাম, বাকি জীবনের গল্পগুলো।
তারপর আমার বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গাতে পড়ার পরে যখন আমি প্রশিক্ষণটা পাই, তখন এই প্রোগ্রামের ডেভেলপমেন্ট করার পরপরই আমি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে থাকি, যেমন ফিনান্সিয়ালভাবে এইটা নিয়ে কাজ করার জন্য আমি ঢাকাতে আসতে হয়, বা সব কিছুর মূলে কিন্তু আমার কাজ করে ওই হতাশাগুলো, যে আমার ওই হতাশাগুলো আমি কীভাবে দূর করব। আমার আম্মু প্রায় এক বছর থেকে অসুস্থ, তিনি একটা রোগে ভুগছেন। কিছুদিন আগে আম্মুকে সাথে করে ইন্ডিয়াতে নিয়ে গেছিলাম, এমন দিন গেছে যেদিন আম্মু নিজের ওষুধ কেনার টাকা দিয়েও আমাকে আমার পড়াশোনার কাজে বা ঢাকাতে আসার কাজে সহায়তা করছেন। আব্বু একটা নির্দিষ্ট পরিমাণে যায়, আম্মু একটু বেশি দেওয়ার জন্য নিজে ওষুধ না খেয়েও তিনি আমাকে টাকা দিয়ে যে বাবা যাও তুমি তোমার।
আপনি কি জানতেন যে ওষুধ কেনার টাকা এটা?
আমি ওইটা নিয়ে যখন ঢাকাতে আসছিলাম দেন আমার কাজটা আমি ছেড়ে চলে গেছিলাম, তারপরে শুনি যে আম্মু ওষুধ কেনার টাকা দিয়ে আমাকে আসলে ঢাকাতে পাঠাচ্ছিল। ওই জিনিসটা যদি না হতো হয়তো বা তাহলে আপনার কাছে বসে আবার এই কথা বলা বা ঢাকাতে এসে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, নতুন করে সুযোগ পাওয়া কোনোটাই আসলে সম্ভব হতো না।
শোনার জন্য আমি আসলে আকুপ, কি বলে ওইটা,
আকুপাকু
করতেছে মনের ভিতর। যেমন যদি সাকসেস স্টোরি থাকে ইজ গুড, বাট সাকসেস স্টোরি যদি না থাকে, আমার এই কোয়েশ্চেনেই কিন্তু ব্রেন আটকায় গেছে যে আপনি কেমন সন্তান, যে মা তার মুমূর্ষ একজন মা, আপনি বলছিলেন যে এত জটিল রোগ যে তাকে ইন্ডিয়া পর্যন্ত নিতে হয়েছে, সেই মায়ের ওষুধ কেনার টাকা দিয়ে আপনি
আমি
আপনার স্বপ্নর কারণে চলে আসতেছেন।
আমি ওই সময় জানতাম না যে আম্মু এটা করেছে। তো একটা যখন আমি ঢাকাতে আসব, একটা আমার ফোন আসে যে ঢাকাতে অবশ্যই আসতে হবে, তো তখন একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য।
আপনার মায়ের সাথে কি কথা বলা যায় নাকি এখন ঘুমিয়ে গেছেন?
আম্মু এখন ঘুমিয়ে গেছেন।
খুব ভালো হতো সুযোগ যদি আমরা পেতাম ওনার সাথে একটু কথা বলার। যদি ঘুমিয়ে যায় সমস্যা নাই, বাট যদি জেগে থাকে আমরা সত্যি সত্যি অনেক খুশি হতাম ওনার সাথে কথা বলতে পেরে। আমি অবাক হই মেঘলা, যে কোন পৃথিবীর মানুষেরা সাদ্দামের মুখে যতই শুনছি ততই অবাক হচ্ছি। একদম অনেক প্রত্যন্ত একটি গ্রামের একজন নিতান্তই গৃহবধূ বা গৃহিণী উনি, তাই তো? এর বেশি কিছুই না। সেই মানুষটা কিভাবে বুঝেন তার সন্তানের নিদের কথা, কিভাবে বুঝেন তার সন্তানকে বড় করতে হবে?
আমি আম্মুকে ইন্ডিয়ায় নিয়ে যাব, তো তখন পাসপোর্ট কোর্টে পাসপোর্ট অফিসে গেছি, হঠাৎ আম্মু আমার কাছে ফোন আসে যে আমাকে ঢাকাতে আসতে হবে। তো আম্মু সরাসরি আমাকে আমার প্রয়োজনীয়তাটা বুঝতে পেরে আমাকে বুঝতে দেয়নি, সঙ্গে সঙ্গে একটা পরিবহনের কাছে নিয়ে গিয়ে আমাকে টিকিট কেটে দেয় যে বাবা তুমি ঢাকাতে যাও। তো পরে যখন ঘুরে আসি তখন আম্মু বলেন যে তোমাকে যে টাকাটা দিয়েছিলাম জানো? তো তার আগে আমি জিজ্ঞাসা করি, আম্মু তুমি ওই দিন কি ওষুধগুলো নিয়েছিলা? তো আম্মু বলে যে বাবা ওই টাকাটা ওষুধের কেনার টাকা ছিল। তো সঙ্গে সঙ্গে আমি আম্মুকে জড়াই ধরে কাঁদতে শুরু করছি যে আমার আসলে কোনো দরকার ছিল না, তোমার ওষুধ কেনা বাদে আমার এই কাজটা করতে হবে। তো আম্মু প্রতিটা ক্ষেত্রেই আসলে এইগুলো আসলে করছেন, নিজে না খেয়ে নিজে ভালো কিছু না পরে, বা অনেক সময় আব্বুকেও লুকায়ে আম্মু চেষ্টা করছেন আমাকে আসলে এক্সট্রা টাকা দেওয়ার জন্য, শুধু ওষুধ কেনা বলে খেতে না। ওই ক্ষেত্রে আমি জানতে পেরেছি যে আম্মু আসলে আমাকে নিজের ওষুধ কেনা টাকাটা দিয়ে আমাকে আসলে আমার স্বপ্নটা পূরণ করার জন্য, আমার ভবিষ্যৎটা ভালো করার জন্য আমাকে ঢাকাতে পাঠাচ্ছেন। কিন্তু ওই সময়টা আমি ফিল করতেছি যে আম্মুকে ধরে জড়াই ধরে কান্না করতেছি যে আম্মু তুমি কেন আমাকে এভাবে পাঠানোর কি দরকার ছিল? আসলে আম্মুদের কথা, মায়েদের কথা বা তাদের ত্যাগ দীক্ষার কথা আসলে আমি বলে আমার মাকে বা কোনো মাকেই আসলে ছোট করতে পারবো না। আজকে আমি ঢাকাতে বসে আছি, আমার বৃত্তি পাওয়া আমার যতটুকুই আমি ভালো করতে পেরেছি ততটুকুই আমার মায়ের অবদান। আমি স্বপ্ন দেখাতো তোমাকে আজকে ওই আকাশের চাঁদের মতো হতে পারবো। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি যখন কান্না করতে যে আমার স্বপ্নগুলো কি তাহলে এভাবেই নষ্ট হয়ে যাবে, তখন আমার চোখের দিকে তাকাই আমিও কান্না করে ফিরতাম যে আম্মু আমি কি তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো না।
সদ্দাম সদ্দাম, যে মায়ের কথা বারবার বলতে চেষ্টা করছো, যে মায়ের স্যাক্রিফাইসের কথা বারবার বলছো, আজকে স্টুডিওতে এসে তোমার মায়ের কথা বারংবার তোমার মুখ দিয়ে উঠে এসেছে, তাই সেই তোমার চোখ বারবার পানিতে ভিজে উঠেছে সে মায়ের কথা চিন্তা করে। অবাক হয়ে যায় মেহেরপুর, মুজিবনগর মেহেরপুরের প্রত্যন্ত একটি গ্রাম যেখানে এক সত্যিকারের বাঙালি মায়ের বসবাস, যে তার সমস্ত কিছুর বিনিময়ে তার কলিজার টুকরা তার প্রাণের ধন তাকে মানুষ করবার জন্য পাগলের মতো চেষ্টা করে চলেছেন। বিশ্বের আজকের এই বিশ্বায়নের যুগে আধুনিকতার হয়তো সেরকম ছোঁয়া তাকে কোনোভাবে স্পর্শ করেনি, কিন্তু আমি অবাক হচ্ছি এটা ভেবে যে এই প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে আধুনিক আমি এটাই মনে হয় বসবাস করে যিনি তোমার মা, না হলে তিনি তার ছেলেকে নিয়ে এত বিশাল স্বপ্ন দেখতেন না। আমি অবাক হয়ে যাই কোন পৃথিবীর মানুষেরা নিজেদের শরীর, নিজেদের ভালো লাগা মন্দ লাগা, নিজেদের বাঁচা মরা সবকিছুকে ম্লান করে দিয়ে তার সন্তানকে বড় করবার জন্য পাগল হয়ে যায়। স্পেশালি অবাক হয়েছে তোমার এই কথা শুনে যখন শুনলাম যে তোমার মা তার নিজের ওষুধ খাওয়ার যে টাকা সে টাকাটা পর্যন্ত তোমার জন্য দিয়ে দিয়েছে, যে আমার স্বপ্ন আমার সন্তান আমার কলিজার টুকরা আমার সন্তানের স্বপ্ন পূরণ হোক, তাকে সেই সেই গাড়ির জন্য গাড়ির টিকিটের জন্য সেই টাকাটা সেই পারপাজে তিনি খরচ করেছেন। এই সব কিছু মিলিয়ে সত্যি অবাক হতে হয় সেই মা কিন্তু ফোনে আছে সাধ্যন, তোমার কথা কিন্তু শুনছে উনি, কথা বলো মায়ের সাথে।
সালাম আলাইকুম আম্মু। আম্মু কেমন আছো তুমি?
আমরা এখন আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের এই ভালোবাসার বাংলাদেশে আমাদের স্টুডিওতে, এবং আপনি যখন আমাদের সাথে কানেক্টেড আছেন ওভার ফোনে তখন আপনার কথা শুধুমাত্র এই দেশ না সমগ্র বিশ্বের মানুষজন শুনছে, সবাই কৃতজ্ঞতা জানাচ্ছে, সবাই সবাই ধন্যবাদ জানাচ্ছে যে আপনাদের মতো মানুষ আছে বলেই সাদ্দামের মতো সন্তানরা আসলে চেষ্টা করতে পারে বড় কিছু করবার জন্য, এবং স্পেশালি আপনার সন্তান এখন আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, নতুন ভাবে আবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে, স্পেশালি ক্লাস এইটে যখন স্কলারশিপ পায় তখন থেকে শুরু করে আজ অবধি অনেক উত্থান পতন গেছে আপনার সন্তানের উপর দিয়ে, কিন্তু মা হিসাবে সবসময় আপনি তার সাথে থেকেছেন, তার সমস্ত স্বপ্নের সাথে থেকেছেন।
আম্মু আম্মু তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আম্মু তোমার কারণে আজকে আমি এখানে বসে কথা বলতে পারছি, তোমার ওই দিনকার ওই উৎসবগুলো এখন পর্যন্ত যেগুলো আমার জন্য করছো সারা জীবনেও আমি তোমার ঋণ শোধ করা তো দূরের কথা, তোমার চোখের পানিগুলোও মুছে দেওয়ার সামর্থ্য আসলে করতে পারি নাই, বাট দোয়া করো যেন তোমার স্বপ্নটাকে আমি পূরণ করতে পারি। আমার স্বপ্নটাকে তুমি যেমন লালন পালন করতেছো তোমার সমস্ত কিছু উৎসর্গ করে, তোমার সুখ দুঃখগুলোকে সবকিছু বাদ দিয়ে তুমি আমাকে নিয়েই চেষ্টা করতেছো, অসুস্থ অবস্থায় আমাকে নিয়ে তুমি নতুন করে ঢাকাতে পাঠায় পড়াশোনা করার জন্য আব্বুকে সাথে নিয়ে আব্বুকে ইয়ে করে তুমি ম্যানেজ করে আব্বুকে বোঝায় আব্বু এবং তুমি কষ্ট করে যে প্রাণপণ চেষ্টা করতেছো সেটার জন্য তোমাদেরকে ধন্যবাদ বা কিছু অভিব্যক্তি প্রকাশ করার ভাষা আমার নাই, বাট তোমার দোয়া তুমি সবসময় দোয়া করো যেন আমি আরো ভালো কিছু করতে পারি, এবং তোমাদের কারণেই আমার মতো অনেককে যেন তাদের স্বপ্নগুলোকে তাদের মায়ের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। আই লাভ ইউ সো মাচ আম্মু।
আপনার কথাই বারংবার বলছে আপনার সন্তান, শুধু তাই না এবং এটাও বলছিল সে যে আমার মায়ের মতো মা পৃথিবীতে আর দ্বিতীয়টা হবে না, আমার মা আমার জন্য যে কি না করেছেন, বিভিন্ন সময়ে হয়তো মানুষ আমাকে কষ্ট দিয়েছে, সমস্ত মানুষ আমার প্রতি বিশ্বাস উঠিয়ে নিয়েছে যে এই ছেলেটিকে দিয়ে আর কিছু করা সম্ভব হবে না, কিন্তু আমার মা সবসময় আমার সাথে থেকেছে, সবসময় সবাইকে বলেছে যে না আমার ছেলেকে দিয়ে অবশ্যই কিছু না কিছু হবে, অনেক বড় কিছু হবে। আমার মা সবসময় আমাকে সাহস জুগিয়েছে, তা আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। এবং সেই কারণে আপনার সন্তান কিন্তু আজকে বাংলাদেশে অনেকেই কিন্তু তাকে এখন চিনে জানে। আজকের অনুষ্ঠানের ভেতর দিয়ে বাংলাদেশের মানুষ যেখানে বসবাস করে বিভিন্ন জায়গায় তার এই তথ্য পৌঁছে যাচ্ছে। সে যে একটি নতুন উদ্যোগ নিয়েছে, নতুন একটি আবিষ্কার করবার যে প্রয়াস সে নিয়েছে, সেই তথ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর তার কথাতে বারংবার ফিরে আসছিল আপনার কথা, এই জন্য আইম সরি যে আপনাকে এত রাতে ফোনে আমাদেরকে নিতে হয়েছে। আমি জানি আপনি একটু অসুস্থ, তারপর আমরা আপনাকে ফোনে নিলাম। আমাদের সবার জন্য আপনি দোয়া করবেন, কারণ আপনি হচ্ছে ফেরেশতাতুল্য মানুষ। আপনার মতো মানুষ থাকলে পৃথিবীতে যে কোনো সমস্যায় সমাধান হতে বাধ্য। আপনাদের জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক দিন বাঁচুন আপনি, আপনার মতো মানুষ বেঁচে থাকলে, আপনাদের মতো মানুষ দোয়া করলে আমাদের মতো সন্তানের অনেক দূর এগিয়ে যাবে। অনেক প্রার্থনা আপনার জন্য। জি, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি তাহলে।
ভালো থাকেন,
জি
সুস্থ থাকেন।
যে আপনার সন্তানকে একটু দোয়া করে দেন। জি জি, আপনি ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন। চলে যাচ্ছি আবার সাদ্দামের কাছে। সাদ্দাম, এই তো সব মিলিয়ে ভালো লাগলো, অ্যাট লিস্ট মায়ের কণ্ঠস্বরটা শোনা হলো। তারপর আপনি বলছিলেন যে অনেক স্ট্রাগল, এই 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 যে উদ্যোগটা নিয়েছেন, যে আপনার উদ্যোগটা ছিল এরকম যে যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যায় মানুষ পড়লেই যেন সেই খবরটা, নোটিফিকেশনটা দেওয়া যায় নিজের ইনস্ট্যান্ট
ইনস্ট্যান্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
বা যে কোনো কারো কাছে
ইমার্জেন্সি কন্ট্যাক্ট করতে
পারি, ইমার্জেন্সি কন্ট্যাক্টে যেন পৌঁছাতে পারেন যে কোনো সমস্যায়। সেটাই ছিল আপনার অ্যাপ্লিকেশনের মেন উদ্দেশ্য।
তারপর আমি যখন ডেভেলপমেন্ট করতে থাকি, তো ইনস্ট্যান্ট আমার মোবাইল ফোনে যদি কয়েকবার বাটন প্রেস করি, তাহলে সঙ্গে সঙ্গেই আমার ইনফরমেশনটা আমার নিকটস্থ থানা বা যে হাইওয়ে পুলিশ থাকবে বা পুলিশ প্রশাসন থাকবে বা আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সেখানে আমার ফোনের আইএমইআই নাম্বার, লোকেশন সহ যাবতীয় ইনফরমেশন পৌঁছে যাবে। সঙ্গে সঙ্গে যে বিষয়টা হবে যে আমি কোন জায়গায় আক্রান্ত হচ্ছি বা বিপদে পড়ছি, ওই জায়গাটা আইডেন্টিফাই করে প্রশাসন বুঝতে হবে যে বিপদে কোথায় ঘটছে বা কোথায় ইর্জিতের শিকার হচ্ছে আমার ওই মা বলতি বা কোথায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তো সর্বোপরি সেখান থেকে দ্রুত উদ্ধার করতে সম্ভব হবে এবং ওই জায়গাটাকে সেভ জোন করতে পারবে। আমার অ্যাপ্লিকেশন এর বিষয়টা এটাই যে আমি ফোন বা এসএমএস বাদে জাস্ট মোবাইলের পাওয়ার বাটনটা চারবার প্রেস করার সঙ্গে সঙ্গে আমার নিকটস্থ থানাতে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার ইনফরমেশনটা চলে যাচ্ছে, যাতে করে তাকে কোন জায়গায় অপরাধটা ঘটছে এটা দেখতে পাবে। এখন এমন কি হয়, আমরা যখন বিপদে পড়ি তখন তো আসলে আমাদেরকে ফোন করা বা এসএমএস করা সম্ভব হয় না, তখন কিন্তু আমরা কয়েকবার বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আমার ইনফরমেশনটা পৌঁছে যাবে। আমার অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে সেলফ প্রোটেক্ট অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আমি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে আবেদন করেছি, এটা যাচাই বাছাইয়ের জন্য, এটা জনগণের উপকার এবং প্রশাসনের অপরাধ দমন করার জন্য। ইতিমধ্যে সাইবার ক্রাইম ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এটা টেস্টিং এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এটা জনগণের উপকারী এবং পুলিশ এটা ব্যবহার করলে অপরাধ দমনে এবং সন্ত্রাসী কার্যকলাপে কর্মকাণ্ড দমাতে অনেক সহায়তা করবে বলে ইঙ্গিত দিয়েছেন আমাদের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী মহোদয় জুনায়েদ আহমেদ পলক স্যার। আমাকে আশ্বাস দিয়েছেন যে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সর্বাত্মক সহায়তা সরকার থেকে করা হবে।
ওকে, সো এই এই অ্যাপসটার নাম হচ্ছে
সেলফ প্রোটেক্ট অ্যাপ।
সেলফ প্রোটেক্ট অ্যাপ, এই অ্যাপটা যেভাবে কাজ করে আপনি বললেন যে চারবার আপনি পাওয়ার বাটন, আমি কেন সি ইউর মোবাইল নাম্বার মানে ইউর সেল ফোন, আমি একটু যদি সরাসরি দেখতে চাই যে এই হচ্ছে মোবাইল, দেন যদি কোনো প্রবলেম হয় আমি চারবার এই পাওয়ার বাটনে ক্লিক করবো, রাইট? 1, 2, 3, and 4। তারপর
তবে সঙ্গে সঙ্গে ইতিমধ্যে কিন্তু আপনার নোটিফিকেশনটা
সার্ভারে চলে গেছে। ওকে, চারবার ক্লিক করার পর সার্ভারে চলে গেছে। এখন আমি যদি সার্ভারে দেখতে চাই, সার্ভার অ্যাক্সেস কি আছে আপনার এখানে?
জি আছে।
ওকে, আমি একটু দেখতে চাই যে আমি কি গেল এখান থেকে।
এখান থেকে ফোনের আইএমইআই নাম্বার।
ওকে, আমি একটু দেখতে চাই নিজে। ডিয়ার লিসনার্স, আমরা এই সেলফ প্রোটেক্ট অ্যাপস, এই অ্যাপসটার কার্যকারিতা একটু হাতে কলমে দেখবার চেষ্টা করছি। ইনফ্যাক্ট আমি আমার সেলফোন নিয়ে যেখানে অ্যাপসটা ইনস্টল করা আছে সেই সেই সেলফোন নিয়ে আমি চারবার পাওয়ার বাটনে ক্লিক করলাম। পাওয়ার বাটনে ক্লিক করবার পরপরই সাদ্দামের কথা অনুযায়ী এটি সরাসরি সরাসরি চলে গেছে, সরাসরি চলে গেছে তাদের ডিজাইন সেই সার্ভারে, যে আমি এক্স্যাক্টলি এই ইমাই নাম্বারটা শেষ হয়েছিল 0245, হ্যাঁ 0245, এটি কি সেই ইমাই নাম্বার সার্ভারে? আইএমইআই নাম্বার, আমি আইএমইআই নাম্বার, ওকে আমি ক্লিক করলে
আমরা
আমরা হাতে কলমে একটু দেখবার চেষ্টা করছি এই সেলফ প্রোটেক্টিং অ্যাপ যেটি তৈরি করেছে সাদ্দাম নিজে, যেই অ্যাপস এর কথা বলতে গিয়ে সাদ্দাম বলছিল যেটি অলরেডি ল এনফোর্সমেন্ট এজেন্সির যারা সাইবার ক্রাইম নিয়ে যারা কাজ করছেন, হ্যাঁ সাইবার ক্রাইম নিয়ে যারা কাজ করছেন তাদের তাদের সাথে অলরেডি তারা সেটি সেটি অলরেডি তারা তাদের কাছে দিয়েছে এবং সেখানে তারা বলেছে যে এক্স্যাক্টলি এটা ইট উইল ওয়ার্ক। এবং শুধু তাই না, আমাদের স্টেট মিনিস্টার টু পোস্ট টেলিকমিউনিকেশন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি মিস্টার জুনায়দ আহমেদ পলক, আমাদের সবাই তাকে আমরা চিনি জানি, তিনি অবশ্যই ইয়াং স্টারদেরকে স্পেশালি তাদের ইয়াং ট্যালেন্টদেরকে তিনি ব্যাক আপ করতে পছন্দ করে। তিনিও বলেছেন যে এই অ্যাপসটি এক্সিকিউশন লেভেলে নিয়ে আসার জন্য যা যা করণীয় তা আমি করব। এবং আমি যদিও জানি সাদ্দাম যে বাংলাদেশে অনেকগুলো জাতীয় পত্রিকা, বাংলাদেশের প্রথম সারি কিছু টেলিভিশন অলরেডি আপনাকে কভার করেছে, স্পেশাল আজকের বাংলাদেশ, কন্ডাক্টেড
বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন,
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন,
ইন্ডিয়ান নাইট,
আচ্ছা আচ্ছা, এইসব জায়গাগুলোতে আপনাকে কভার করেছে। ওকে, অলরেডি আমি দেখতে পাচ্ছি যখন ক্লিক করার সাথে সাথে গুলশান নাম্বার ওয়ান সার্কেল এটা নামানা টাওয়ার এটি শো করতেছে। ইট রিয়েলি রিয়েলি ওয়ার্কস, একটু জোরে আমরা একটু করতালি দিই আমাদের পক্ষ থেকে, ইট ওয়ার্কস,
ভালোবাসার বাংলাদেশ,
মানে এটি এটি অনেক বড় পাওয়া। দে গান্ধী চ্যাম্পিয়ন, দ্যাট ইজ দ্য চ্যাম্পিয়ন, গেল ইজ দ্য চ্যাম্পিয়ন, আই এম রিয়েলি 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 প্রাউড অফ ইউ। ইউ নো সাদ্দাম, আজকে আপনার কি এই অনুষ্ঠানে নিয়ে আসার পিছনে মেইন উদ্দেশ্যটা কি? ট্রিলিয়ন ডলারের মার্কেট পুরোটা কভার করতেছে এখন ইন্ডিয়া।
আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার এই অ্যাপ্লিকেশন প্রজেক্ট নিয়ে কাজ করার সুবাদে আমি আবার সেই আমার স্বপ্নের জায়গা ড্যাফোডিলে পড়ার সুযোগ পেয়েছি। ড্যাফোডিলে অনারেবল চেয়ারম্যান
সবুর খান
স্যার আমাকে স্কলারশিপ
দিয়েছেন এই অ্যাপের কারণে,
যে এই প্রজেক্টের কারণে উনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে
ভর্তি হয়েছিলেন। সো ফাইনালি ইট প্রুভস না যে যত আপস এন্ড ডাউনস থাকুক, যত প্রবলেমে থাকুক, চিন্তা করো সেই যে ওই ফাঁকা মাঠের মধ্যে বসে থেকে বিস্ফোরিত আকাশের দিকে তাকিয়ে থাকা দীর্ঘনিশ্বাস ফেলা সেই মানুষটি, তুমি ভর্তি হলে নর্মাল একটি ক্যাপিটাল ইউনিভার্সিটি রাইট, এবং ওখানে চিন্তা করতে করতে তুমি চেষ্টা করছিলে যে কিভাবে আমার বন্ধুদের সাথে গ্যাপটা কমানো যায়, একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু, একটা দারুণ কিছু, এন্ড ফাইনালি ইট হ্যাপেন্ড না, হ্যাঁ এরকম একটা অ্যাপ তৈরি করা এবং সেটি নিয়ে স্কলারশিপ নিয়ে ফাইনালি আবার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মাধ্যমে তুমি আবার স্কলারশিপ নিয়ে ডেপুটিলে আবার অ্যাডমিশন নেওয়া। অ্যান্ড this song deserves only for you, exactly you're the champion, you got the special semi final india ke beat korar por
right
por por chatta chhakka
okay
then ei ganti jokhon restaurant e dhuke ইন্ডোর রেস্টুরেন্টে তারা তখন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গান মুভ করতে করতে যায়। And you are the truly champion. So champion, this song dedicated to you. বহু কষ্টের পর, বহু কাহিনি, বহু আপস এন্ড ডাউন, ফাইনালি তুমি গিভ আপ করনি and you become champion. Saddam is the champion. Saddam is the champion.
Don't forget Michael Jordan, Obama, a champion, Mandela, a champion, Serena, a champion, Wendy, a champion, Shelly, a champion, 958, Bolt, a champion. Champion, 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 champion. Everybody knows him, bravo, a champion. Champion, champion, champion.
Thank you, thank you, thank you. থ্যাংক ইউ। সো অফ কোর্স গেইল, ওবামা, অনেকগুলো নাম আসছে আমাদের সাথে, এই নামটা নতুন করে আমরা জুড়ে দিচ্ছি ভাই, আমাদের সাদ্দাম ইজ অলসো দ্য চ্যাম্পিয়ন। এবং এই চ্যাম্পিয়ন এই কারণে যে সাদ্দাম কিন্তু অনেক কাঠখড় পড়ানোর পর, অনেক কষ্টের পর, অনেক অনেক পরিস্থিতিকে, অনেক আপস অ্যান্ড ডাউনস কাছ থেকে দেখবার পর ফাইনালি হি ইজ দ্য চ্যাম্পিয়ন। আমরা আমরা কথা বলতে থাকব, আমরা কথা বলতে থাকব আমাদের সাদ্দামের সাথে। সাদ্দাম, সবকিছু মিলিয়ে কেমন অনুভূতি হচ্ছে যে এরকম একটি অ্যাপ, এবং আমি আমি আমার আজকে অনুষ্ঠানে তোমাকে নিয়ে আসার পিছনে সবচেয়ে বড় যেটি কারণ ছিল যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মার্কেট ইটস অলরেডি বিন ক্যাপচার্ড, ইটস অলরেডি বিন ক্যাপচার্ড বাই ইন্ডিয়া চায়না। আমরা কিন্তু এই জায়গাতে, আমাদের পোটেনশিয়াল একটা লার্জ গ্রুপ আছে, কিন্তু এই জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ এখনো সেইভাবে তৈরি হয়ে ওঠেনি, স্পেশালি দ্য ই কমার্স, স্পেশালি দ্য ডিজিটালাইজেশন, সমস্ত কিছুতে ডিজিটালাইজেশনের যে সুযোগ তৈরি হয়েছে সেই জায়গাগুলোতে কাজ করা, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ইউটিউবে যারা ক্রিয়েটিভ পার্সন আছে তারা নিজস্ব চ্যানেল সাবস্ক্রাইব করে সেখানে অনেক বেশি কাজ করার সুযোগ তৈরি হয়, অনেক রকমের সুযোগ কিন্তু আছে, কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের এখনো একচ্ছত্র আধিপত্য করবার জায়গা আছে। তো অলরেডি তোমাদের হাত ধরেই কিছু কাজ হচ্ছে, কিছু মানুষ এগিয়ে আসছে, যেমন এই ধরনের অ্যাপ তুমি তৈরি করেছো, এবং সেই তার মাধ্যমে যেটা তুমি বলছিলে সেই কার্যকারিতাটা আমি নিজে এখানে হাতে কলমে দেখবার চেষ্টা করলাম, যে যে কোনো সময় কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে, কোনো ঝামেলায় পড়ে, কোনো কষ্টে পড়ে, কোনো সমস্যায় পড়ে, সাথে সাথে চারবার শুধু প্রেস করবে, রাইট? তার পাওয়ার বাটনে চারবার প্রেস করলেই সাথে সাথে এখান থেকে একটি নোটিফিকেশন চলে যাবে সার্ভারে, এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেখানে চলে যাবে, এবং তারা তখন প্রয়োজনীয় ইনিশিয়েটিভ নিতে পারবে, আর সেখানে গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে তাদের টোটাল ম্যাপস, টোটাল ইনফরমেশন চলে যাবে। নট অনলি দ্যাট, যেটা তুমি বলছিলে যে অডিও ভিডিও ক্লিপ সেগুলোও পাঠানো সম্ভব যে কোনো জায়গা থেকে। সো দিস আর দিস ইজ রিয়েলি 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 দ্য ইউনিক আইডিয়া, অ্যান্ড অফকোর্স দ্য ভেরি হেল্পফুল অ্যাপস, অ্যান্ড দ্য নেম ইজ সেলফ প্রোটেক্টিং অ্যাপ, সেলফ প্রোটেক্ট অ্যাপ। সো দ্য ব্যাকগ্রাউন্ড সং ডেডিকেটেড টু ইউ, অফকোর্স ইউ আর দ্য ট্রুলি চ্যাম্পিয়ন। ওকে ডিয়ার লিসনার্স, আমরা এখন আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন ফারুক আহমেদ জুয়েল, এটিওআর ন্যাশনাল কনসালটেন্ট, প্রধানমন্ত্রী কার্যালয়। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আমাদের আমাদের সাথে আছে সাদ্দাম, এবং সাদ্দামকে নিয়ে আমরা সেলিব্রেট করছিলাম, আপনাকে সাথে নিয়ে একটু সেলিব্রেট করতে পারলে ভালো লাগবে আর কি। যে গানটি এখন ভাইরাল হয়ে গেছে স্পেশালি দা ইন 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 সোশ্যাল মিডিয়াম, দ্য চ্যাম্পিয়ন, ব্যাভো ইজ দ্য চ্যাম্পিয়ন, গেইল ইজ দ্য চ্যাম্পিয়ন, এবং আমাদের ভাষায় বলতেছে যে সাদ্দাম অলসো ইজ দ্য চ্যাম্পিয়ন। ওকে ওকে, আমরা অলরেডি সেলিব্রেশন মোডে আছি মিস্টার ফারুক, এবং আপনার কাছ থেকে ওভারঅল একটা ছোট্ট ওভারভিউ নিব এই সাদ্দামের বিষয় নিয়ে। যখন আমরা এটি নিয়ে কথা বলতেছি, একটি লার্জ পোটেনশিয়াল গ্রুপ আমাদের স্টুডিওর বাইরে ওয়েট করতেছে পুরো বাংলাদেশে, আমরা বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছি এই ভেবে যে ট্রিলিয়ন ডলারের মার্কেট এই এই আইসিটি, আর ফিউ 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 ডেজ ব্যাক আমি যতদূর জানি যে আইসিটি টেকসই উন্নয়ন এবং সেই সাথে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এক্স্যাক্টলি, সো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু উই আর ডুইং রিয়েলি রিয়েলি গুড, এবং কিন্তু এখনো আমাদের অনেক দূর যাওয়ার বাকি আছে, সেখানে এই ধরনের কিছু ক্যারিজমা নিয়ে কিন্তু উঠে আসছে সাদ্দামের মতো কিছু কিছু পার্সোনালিটি, যে কারণে সেটিকে প্রমোট করার জন্যই কিন্তু আজকে ভালোবাসার বাংলাদেশে সাদ্দামকে আমরা গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। সব মিলে মিস্টার ফারুক আহমেদ জুয়েল, আপনি যে এই সেক্টরে আছেন এবং কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, সব মিলে এই এই পুরো বিষয়টা নিয়ে আপনার আপনার অবজারভেশনটাকে একটু শুনতে চাই।
ধন্যবাদ আপনাকে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, এখানে বলার জন্য। তো আমি যদি সাদ্দাম হোসেনের যে ইনিশিয়েটিভটা, এটা সম্পর্কে আমার যে ওপিনিয়ন, যে ও নিজে থেকে এরকম একটা আইডিয়া বের করে যে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত টোটাল যে কাজটা করেছে, এই কাজটা আসলে আমাদের সোশ্যালি অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে। ইভেন আমি আসলে একটা ফোন কল পাই হচ্ছে মেহেরপুরের এসপি সাহেবের কাছ থেকে, আমি যে ওনাদের আগ্রহটা দেখলাম ওইটা ছিল আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি আসলে ইউজারের পক্ষ থেকে কোন একটা আইটি বিষয়ক এরকম একটা সার্ভিস তারা দিতে চাচ্ছে, ওর সেবাটা তারা ইউজ করতে যাচ্ছে জনগণের ইউজের জন্য, এটা ছিল আসলে অনেক বড় একটা পাওয়া। তা আমি সাদ্দাম হোসেনের এই ইনিশিয়েটিভটাকে স্বাগত জানাই এবং আমরা চেষ্টা করতেছি ওনাকে আমরা কিভাবে প্রমোট করতে পারি এবং ওনার যে টেকনোলজিটা দিয়ে আমরা আসলে তখনও সার্থক মনে করবো নিজেদেরকে। আমরা দেশ তো যেভাবে এগিয়ে যাচ্ছে যেই একটা ভিশন নিয়ে সামনের দিকে, তা আমরা আসলে এইরকম আরো কিছু মুখ দেখতে চাই যারা এইভাবে চিন্তা করতে পারে, ইয়াংদেরকে এইভাবে কানেক্ট করতে চাই, যারা ন্যাশনাল প্রবলেম সলভিং এ টেকনোলজিকে বেস্ট ইউটিলাইজ কিভাবে করতে হয় ওইভাবে চিন্তা করে। তো আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আসলে ওনার এই ইস্যুগুলা যে এত সামনে নিয়ে আসছেন এটা আসলে আমরা খুব প্রাউড ফিল করি, এবং আমরা সবাইকে নিয়ে কিভাবে হচ্ছে এই জাতীয় সেবাগুলাকে জনগণের সামনে নিয়ে দিতে পারি ওই ব্যাপারে আমরা খুব সচেষ্ট আছি, এবং আপনাদের প্রচেষ্টাও দরকার এবং সহযোগিতা একান্ত কাম্য।
এক্স্যাক্টলি, আমাদের সাথে কথা বলছেন জুয়েল ন্যাশনাল কনসালটেন্ট মিস্টার ফারুক আহমেদ জুয়েল। ইনফ্যাক্ট আমি কথা প্রসঙ্গে বলছিলাম মিস্টার জুয়েল, যে ফিউ ডেজ ব্যাক আই ওয়াজ বিইং ইন মায়ানমার। মায়ানমার সব দিক দিয়ে পিছিয়ে পড়া একটি দেশ, তারাও কিন্তু স্বপ্ন দেখে। ডিপ রুরাল এরিয়াতে গিয়ে দেখতেছি তারা ফেসবুক ব্যবহার করছে, তারা ইউটিউবে কোনো কোনো মুভি দেখতেছে, এরকম একটি অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে তারা। তখন চিন্তা হচ্ছিল যে ওদেরকে দেখে মনে হচ্ছিল যে ইজ ভেরি ক্লোজ টু সেকেন্ড থাইল্যান্ড, উইদিন ফোর আর ফাইভ ইয়ার্স দে উইল বি দ্য অ্যাচিভড মেনি মোর থিংস। তখন মনে হচ্ছিল আমরা কি পিছিয়ে থাকবো, আমরা কি যে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস আইসিটির বিভিন্নভাবে যে পার্শ্ববর্তী দশ দেশগুলো একচ্ছত্র ভাবে আধিপত্য বা রাজ করতেছে সেই জায়গাগুলোতে কি আমাদের ফুটপ্রিন্ট থাকবে না। এখন এইসব এইসব সাদ্দামদেরকে দেখে হয়তো একটু আশান্বিত হচ্ছে মিস্টার জুয়েল, যে আপনার মতো আবার যারা পথ প্রদর্শক সামনে আছেন। সাদ্দাম বলছিল কথা প্রসঙ্গে যে আমার এই এই অ্যাপসটা ডেভেলপ করতে গিয়ে আপনারও হেল্প বা আপনারও বিভিন্ন রকমের সময় উপযোগী পরামর্শ দারুণভাবে কাজে লেগেছে। তো আপনার মতো যার মানুষ যারা আছে যারা এই জিনিসগুলোকে পেট্রোনাইজ করতে পছন্দ করে, এ ধরনের মানুষ যারা আছে যারা সত্যিকার অর্থে ছোট ভাইদেরকে হাত ধরে সামনের দিকে এগিয়ে নেওয়ার মানসিকতা রাখে, তো এই রকম যুগলবন্ধু যদি তৈরি হয়, এরকম কেমিস্ট্রি যদি খুব বেশি বেশি তৈরি হয়, তাহলে মনে হয় খুব বেশি দেরি নাই বা খুব বেশি দূরে নাই বাংলাদেশের ইকোনমি লিড করবে অ্যাকচুয়ালি ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে। তো মিস্টার জুয়েল জি, আরো কিছু যদি আপনি যোগ করতে চান।
জি, আপনি সম্ভবত জানেন যে কেনিয়াতে যখন এই লাস্টবার ওবামা গিয়েছেন, কেনিয়াতে গিয়ে উনি একটা স্পিচ দিয়েছেন
বাংলাদেশকে কোট করে,
আইটিকে বাংলাদেশকে ফলো করে,
জি জি বাংলাদেশকে কোট করে কথাটা বলেছিলেন।
জি, আর মালদ্বীপ সম্পর্কে জানেন, মালদ্বীপের সাথে আমাদের একটা এনইউ হয়েছে, মালদ্বীপ তারা একটা ডিজিটাল মালদ্বীপ কনসেপ্ট চালু করতে যাচ্ছে এবং আমাদের সহযোগিতা যাচ্ছে। আমি জানি না সারা পৃথিবীতে এমন কয়টা দেশ আছে, একটা দেশ যে আরেকটা দেশের কাছে হচ্ছে যে আমাদেরকে ডিজিটাল মালদ্বীপ করে দাও, এইটা কিন্তু আমাদের বড় একটা
অ্যাচিভমেন্ট, অনেক বড় অ্যাচিভমেন্ট।
তো আমার মনে হয় আমরা যেই গতিতে আগাচ্ছি এই মুহূর্তে আসলে আমরা টেক অফ করতেছি, এবং ভেরি সুন আমরা সারা ওয়ার্ল্ডের বুকে অনেকগুলো এক্সাম্পল ক্রিয়েট করে ফেলবো।
প্লিজ প্লিজ, আমরা দেখতে চাই। আপনার এই কথা বলার সময় আমার লোম খাড়া হয়ে গেছে, আমি 37,000 উপর ফিট উপর থেকে দেখতে চাই যে মেঘের উপরে ভেসে বেড়াচ্ছে আপনাদের আইসিটি, আপনাদের ডিজিটালাইজেশনের এই প্ল্যান। ইনফ্যাক্ট আইসিটি টেকসই উন্নয়নের যে সম্বর্ধনা অনুষ্ঠানটি দেওয়া হয় এবং ইনক্লুডিং উইথ চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ, সেটির হোস্টিং এর দায়িত্বে আমি ছিলাম, উপস্থাপনার দায়িত্বে। আই এম সো প্রাউড দ্য পার্ট অফ দ্যাট প্রোগ্রাম, যখন প্রাইম মিনিস্টারকে সম্বর্ধনা দেওয়া হয় FBCCI এর পক্ষ থেকে, তখন প্রোগ্রামটি উপস্থাপনার দায়িত্বে আমি ছিলাম। তখন খুব প্রাউড ফিল করছিলাম যে বাংলাদেশের গার্জেনকে সত্যিকার অর্থে এই এইসব আইসিটির এইসব উদ্যোগের জন্য এইসব কাজের জন্য তাকে রিকগনাইজ করা হয়েছে বিশ্ব দরবারে। এটি সত্যি অনেক বড় একটি অ্যাচিভমেন্ট আমাদের জন্য। So we are doing so far, we are doing better, but আমরা জানতে চাই উনি বলতেছিলেন যে ফারুক আহমেদ যে we are already taking off, কিন্তু আমরা কখন দেখব যে প্রায় 40,000 ফিট উপর দিয়ে আমরা যাচ্ছি এবং উপর থেকে সমগ্র পৃথিবীটাকে অনেক বেশি ছোট দেখাচ্ছে, সবকিছু আমাদের গ্রিপের মধ্যে চলে এসেছে, কারণ স্বপ্ন তো আমরা দেখতেই পারি না, যেখানে ফারুক সাহেবরা আছে, যেখানে সাদ্দামরা আছে, সেখানে আরো বেশি অন্যরকম অন্যরকম ডিজিটালাইজেশনের দিকে চলে যাবে বাংলাদেশ।
গুরু আপনি জানেন না, ভাইয়া চুয়াডাঙ্গাতে গিয়ে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন, তখন হাতে হাতে
ও আচ্ছা কৃষ্ণ একজনের কথা বলছিলেন আর মিথুন আর উনি ও আচ্ছা স্যার দিস টু পার্সন যারা বাংলাদেশের পক্ষ থেকে সেই ক্যাম্পেইনটা ওয়ার্কশপটা আচ্ছা
আমাদের ওই ইউনিভার্সিটিতে আমার আগে ইউনিভার্সিটিতে ভাইয়া এবং মিথুন ভাই এবং জুয়েল ভাই কিন্তু আমাদের হাতে খড়ি করে যে প্রোগ্রামিং গুলো বা আইডিয়া কিভাবে ইমপ্লিমেন্টেশন করে এগুলো খুব কাছ থেকে আমাদের পাঁচ দিন শিখাইছে, তারপরে ভাইদেরকে প্রতি মুহূর্তে আসলে ফোন দিয়ে নক করা, ভাইদেরকে আসলে ছোট ভাই হিসেবে বিরক্ত করা,
দেখুন কিভাবে আপনার আগুন জ্বালিয়ে দেন একটা মানুষের মনের মধ্যে,
ভাইয়া আসলে ভাইদের যে কোনো সময় ভাইয়ের ইম্পর্টেন্ট মিটিং আছে কোন কাজে আছে সেই সময় নক করে বলি ভাইয়া এই সমস্যাটা
আছে, আমি কিছু প্রয়োজনীয় তথ্য নেই জুয়েল সাহেব, আমরা স্বপ্ন এই স্বপ্ন নিয়েই কিন্তু আজকে সাদ্দামকে আমরা আমরা প্রোগ্রামে নিয়ে এসেছি যে এই যে সম্ভাবনাময় মার্কেটটা এক্স্যাক্টলি কত টাকার মার্কেট আমাদের জন্য ওয়েট করতেছে, যেখানে আমরা ডিজিটাল ডিজিটালাইজেশন স্পেশালি ডিজিটাল মার্কেটিং ই কমার্স অনলাইন শপ এই ডিজিটাল ক্ষেত্রে যা যা করতে পারি আমরা, সেখানে আনুমানিক কত টাকার মার্কেট আমাদের প্রবল মার্কেট ওয়েট করতেছে যেখানে আমরা কম্পিট করতে পারি। মিস্টার ফারুক আহমেদ জুয়েল
জি
জি, আপনার জন্য আমার প্রশ্নটা ছিল যে এখনকার এখন জব মার্কেটে কিন্তু প্রচন্ড আনরেস্ট চলছে, আমি একটা কর্পোরেট কোম্পানিতে আছি, সব জায়গাতেই দেখতেছি যে অসম্ভব আনরেস্ট, কিন্তু এই 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 পোটেনশিয়াল যে গ্রুপটা আছে স্পেশালি দ্য ইয়াংস্টার্স, তারা যদি এই জায়গাতে কনসেন্ট্রেট করে যেমন সাদ্দামরা করছে, তাহলে এই সম্ভাবনাটা কতখানি উন্মুক্ত সেটি সেই তথ্যটা আপনার কাছ থেকে পেতে চাচ্ছি, এক্স্যাক্টলি কি পরিমাণ টাকার মার্কেট ওয়েট করতেছে আমাদের জন্য।
এখন ফার্স্ট অফ অল দেখেন আমাদের যে ইয়াং জেনারেশন এইটার যে নাম্বার এবং এটার যে পটেনশিয়ালিটি, যে পরিমাণ ইয়াংরা এখন হচ্ছে আমাদের আইটিতে ইনভলভ সারা ওয়ার্ল্ডের কনটেক্সটে যদি দেখেন, যেমন আমি গুগল ভিজিট করে দেখলাম ওইখানে হচ্ছে যেই জাতীয় লোকজন ইনভলভ এর ম্যাক্সিমামই হচ্ছে ইয়াংরা, আমাদের যে মানে আপনি যদি আমাদের ম্যান পাওয়ারটা চিন্তা করেন,
গুগলের সিইও তো মনে হয় পিচাই না ভাই, পিচাই মনে হয় ওর নাম ইন্ডিয়ান, সেও তো এরকমই 30-32 বছর হবে হয়তো বয়স যে গুগলের সিইও এখন, ওকে প্লিজ প্লিজ কেন
রাইট, মানে আমাদের এখানে হিউজ পসিবিলিটিস নাম্বার অফ গুগল হবে এই বাংলাদেশে, নাম্বার অফ হচ্ছে আপনার অ্যাপল হবে, এবং হচ্ছে আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই যতগুলো ইনিশিয়েটিভ চলতেছে গভর্নমেন্টের, আমি শিওর যদি মানে 1% ও টিকে যায় এটা ওয়ার্ল্ডের আইটির ভিতর বিরাট একটা অবদান রাখবে।
ওকে, আমরা সেই স্বপ্নে বিভোর হয়ে থাকলাম, আমাদের সাথে কথা বলছিলেন মিস্টার ফারুক আহমেদ, এটিওয়াই ন্যাশনাল কনসালট্যান্ট প্রধানমন্ত্রীর কার্যালয়, আপনি অনেক ভালো থাকবেন এবং আপনারা দেশটাকে সামনে থেকে এভাবেই ভালোভাবে নেতৃত্ব দিতে থাকুন যাতে করে সত্যি আইসিটির একটি তীর্থভূমিতে পরিণত হয় এই বাংলাদেশ, যেখানে জব মার্কেট নিয়ে যদিও অনেক বেশি অস্থিরতা আছে সেখানে সুইচ করবার প্রয়োজনীয়তায় না পড়ে এক একজন যেন সত্যিকার অর্থে নতুন করে উদ্যোক্তা হয়ে যায় এই ডিজিটাল মার্কেটে, এই স্বপ্নে আমরা বিভোর হয়ে থাকলাম এবং বিদায় চাচ্ছি আপনার কাছ থেকে, আর ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
জি ধন্যবাদ আপনাকে।
থ্যাংক ইউ, চলে যাচ্ছি ওভার টু সাদ্দাম। সাদ্দাম, অনুষ্ঠান একদম শেষের দিকে চলে যাচ্ছি আমরা, তোমার গল্পটা তুমি কিভাবে শেষ করে নিয়ে আসবে, এগেইন বলছি ইউ আর দ্য চ্যাম্পিয়ন।
থ্যাংক ইউ গুরু, থ্যাংক ইউ ভালোবাসার বাংলাদেশ। আমি এক পর্যায়ে যখন আমার কষ্টগুলোকে এভাবে একটা স্বপ্নতে পরিণত করি, দেন যখন ভাইয়াদের অক্লান্ত পরিশ্রম এবং আমার ভাইয়াদের সহায়তায় আমি যখন যখন এই অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্টেশন করতে পারছি, তো যে কোনো স্বপ্ন দেখলেই সেটাকে বাস্তবায়ন করা সম্ভব যদি সেটা স্বপ্ন দেখাটা হয়ে ওঠে বাস্তবায়নের।
সবচেয়ে চৌম্বকীয় অংশ হচ্ছে যে ফাইনালি যখন এটা কাজ করা শুরু করলো এবং এই তথ্য বিভিন্ন জায়গাতে যাওয়া শুরু করলো, সবাই যখন এটা অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, সবাই জিনিসটাকে গ্রহণ করতেছে, তখন মায়ের বক্তব্য কি ছিল, বাবার বক্তব্য কি ছিল, সেই যে পরিচিত মানুষজন যারা অসম্ভব রকমের পিঞ্চ করতো, তারা কিভাবে রিয়্যাক্ট করতেছে, এখন কি অবস্থা?
আপনি একটা ইনফরমেশন শুনে অবাক হবেন, যখন ইন্ডিপেন্ডেন্টে আমি লাইভ ড্রাফট যাই, অনেক রাতে প্রোগ্রাম ছিল, তো পরের দিন সকাল 9টায় একটা পুনঃপ্রচার হয়, তো গ্রামের মানুষ এলাকার মানুষ সবাই দেখে তো অবাক যে সাদ্দাম যে ছেলেটা এই ধরনের পজিশনে গেছিল সে তো আজকে টেলিভিশনে একটা জিনিস আবিষ্কার করছে। তো এখন আমি বাসায় গেলে শুনতে পাই, বা এলাকাতে মেহেরপুর জেলাতে যখন আমি বাস থেকে তখন গ্রাম পর্যন্ত যেতে যেতে যে সফটওয়্যার তৈরি করছে বা সফটওয়্যার ইনোভেশন করছে, একটা সফটওয়্যার আবিষ্কার করছে, এই ধরনের আসলে কমেন্ট, যারা আসলে একসময় নিন্দা করতো তারাই এখন বাহবা দেয়। আর সবচেয়ে মজার বিষয় হলো, আমার মায়ের কথা বলছিলাম, আমি যখন প্রথম ঢাকাতে আসি এবং লাইভ টক শোতে যাই, তখন আম্মুকে মাত্র আজকে যেমন হঠাৎ করে ফোন দিলেন, তখন 5 মিনিট আগে আম্মুকে এবং আব্বুকে বলি যে আম্মু তুমি টেলিভিশনের সামনে আসো। আম্মু তো পুরোটাই টেলিভিশনের সামনে লাইভ দেখে আম্মু বিশ্বাস করতে পারছে না যে আমার ছেলে ওই জায়গায়, আম্মু পুরোটাই অবাক হয়ে গেছে। পরে প্রোগ্রাম শেষ করার পরই আসলে আমাকে ফোন দিয়ে আম্মু বললো, আমি কি সত্যি মানে ঠিক দেখেছি, আমার ছেলেকে কি আমি টেলিভিশনে দেখেছি? আর যে টাকাটার কথা বলছিলাম ঔষধ কেনার, ওইটা ছিল এটিএনএ লাইভ টক শোতে। তো আম্মু বলছিল যে তোমাকে যেতে হবে, আব্বু বলছিল যে না গেলে হয়, বাট আম্মু ওই প্লেসে এসে কথা বলার স্থানটা আম্মুই করে দেয়, তা না হলে হয়তো আজকেও আপনাদের আজকে এখানে এসেছি, কিছুদিন আম্মু কিছুদিন আগে গতকালকেও আমার মা অনেক কষ্ট করে টাকা পাঠাইছে, যেন হয়তো বা সেই কষ্ট অর্জিত টাকার কারণে আমি হয়তো এখানে এসে বসে কথা বলতে পারছি, অনেক তার প্রতীক্ষা। তো সবশেষে মানে মায়ের স্বপ্নটাকে আমার স্বপ্নটাকে পূরণ করতে গিয়ে মায়ের আসলে কষ্টটাকে আমি দেখেও আসলে কিছু করতে পারি নাই, কিছু করার চেষ্টা করতেছি, মায়ের দোয়ার সাথে আছে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর এখন আমার সাথে সবাই কমিউনিকেশন করে, সবাই যোগাযোগ করে, সবাই অনেক সাধুবাদ জানাই, সবাই ইন্সপিরেশন দেয় আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, সবাই হচ্ছে আমাকে দিক নির্দেশনা দেয় আরো ভালো করার জন্য। তো ভালো কিছু করলে সবাই সাথে থাকবে, সবাই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। কিন্তু আমাদের মধ্যে যেটা প্রচলিত আছে, খারাপ কিছু করলে বা হয়তো বা অবস্থানের
সেই নিন্দুকদের কি অবস্থা, যারা বিভিন্ন রকমের
তারা সবাই
ফোন করতো, বিভিন্ন রকমের কথা বলতো,
তারা সবাই এখন অনেক ভালোবাসেন, আবার এক সময় যে চোখে দেখতেন সেই চোখেই দেখেন, তারাই কিন্তু আমাকে নক বেশি করেন,
তারাই বেশি নক করে। দেখা যাক, আমাদের লিসনার্স কমিউনিটি, দিস ইজ অল অ্যাবাউট দ্য লিসনার্স কমিউনিটি, যাদের জন্য আমাদের এই আয়োজন থাকে বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে, দেখি তারা কি বলে। আমি টেলিফোন লাইন একটু ওপেন করে দিতে চাই, তাদের সাথে আজ অনেকক্ষণ সময় নিয়ে কথা বলবো। সাদ্দাম আপনি আছেন, মেঘলা আছে, আমি আছি, সবাইকে মিলেই ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে আজকে কথা বলবো আমার লিসনার্স কমিউনিটির সাথে, তাদের ফিডব্যাক নিব বাই টেক্সট 16260, যেখানে আপনারা মেসেজ পাঠাচ্ছেন, ফিডব্যাক নিব বাই ফেসবুক পেজ www.facebook.com/90.4 ঢাকা FM। সো এই হচ্ছে আপনাদের ফেসবুক আইডি এবং 16260 এই হচ্ছে আপনাদের পোর্ট, সেখানে আপনাদের বিভিন্ন রকমের তথ্য আসবে, সেই তথ্যের ভিত্তিতে আমরা কথা বলবো এবং সেই সাথে টেলিফোনে কথা হবে আপনাদের সাথে।
রাইট, টেলিফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি বন্ধু, 09611904904, এই নাম্বারটিতে ফোন করতে পারেন এখন আমাদেরকে, বন্ধুর সাথে কথা বলতে পারেন, গুরু হেতেশমের সাথে কথা বলতে পারেন। নাম্বারটি আরো একবার বলছি, 09611904904। আর বন্ধু গুরু হেতেশম বলে দিয়েছেন, তারপরে আমি আরো একবার বলতে চাই, অবশ্যই আমাদেরকে টেক্সট করুন, টেক্সটের নিয়ম তো জানিনি, শুধু পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং আমাদের যে অফিসিয়াল ফেসবুক আইডি আছে তার অ্যাড্রেসটি আরো একবার বলছি, www.facebook.com/90.4dhakafm। বন্ধু আমাদের এই পেজটা,
ওকে ফার্স্ট ফোন কল,
ওকে কিভাবে খুঁজে পাবেন সেটা একটু বলছি, 40,000 লাইক আছে ওইটাই আমাদের পেজ, এন্ড বন্ধুরা কানেক্টেড হচ্ছেন ফোনে, তো দেখি কে আছেন। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন রুবেল হাসান, লিখেছেন যে আমি হসপিটাল থেকে তোমাদেরকে শুনছি গুরু অ্যান্ড মেঘলা আপু, সাথে আছি ঠিক রাত 1:30 পর্যন্ত, আছেন সম্রাট ইউসুফ আমাদের সাথে, নাদিমও যুক্ত হয়েছেন, এবং আছেন রায়হান হোসেন। তো চলে যাচ্ছি ফোন কলে।
হ্যালো, আসসালাম আলাইকুম।
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
জি গুরু, আমি দুলাল বলছি সাভার থেকে।
হে দুলাল, কি অবস্থা, কি খবর?
জি গুরু, ইনশাল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
আছি ভালো, বহুদিন পর আপনাকে পেয়ে, আপনাদেরকে পেয়ে অনেক ভালো আছি। আর আজ আমাদের সাথে আছে আজকের অতিথি বন্ধু সাদ্দাম, যে অলরেডি শুনেছেন যে সে অলরেডি একটি অ্যাপ তৈরি করেছে যার নাম সেলফ প্রোটেক্টিং অ্যাপ। হ্যাঁ দুলাল।
হ্যাঁ গুরু, আমি আপনার অনেক বড় একজন ভক্ত, মাঝখান দিয়ে আপনি ছিলেন না আসলে প্রোগ্রামটা পারেননি। গুরু আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন।
কি হয়েছে দুলাল?
জি গুরু, আমার ওই যে থাইরয়েড হরমোন বেশি শরীরে, আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য।
অনুষ্ঠান করতেছি আজকে সাদ্দাম, যে সাদ্দাম হয়তো অনেক বড় একটা ইন্সপিরেশনের কারণ হতে পারে গোটা বাংলাদেশের জন্য, বাংলাদেশি মানুষ এখানে আছে।
আপনি এটা দিয়ে সার্চ দিলে আপনি আমার ফেসবুক আইডি পাবেন, সেখানে ফলো করতে পারবেন।
এক্স্যাক্টলি দুলাল, আপনার জন্য দোয়া করি। আমার তো এখন যে ভালো আছে সে তো আছে, এখন আমার মন আটকে গেছে আপনার জন্য। আপনার জন্য আমরা সবাই মিলে দোয়া করি, আপনি সুস্থ হয়ে উঠুন দুলাল, কারণ আপনি আমার লিসনার্স কমিউনিটির একজন মেম্বার। আপনি আছেন বিধায় না আমি আছি, মেঘলা আছে, ভালোবাসার বাংলাদেশের স্টুডিও আছে, আপনি বা আপনারা না থাকলে আমাদের কোনো এক্সিস্টেন্স নাই। আপনারা আছেন বিধায় আপনাদের ভালোবাসা আবার টেনে নিয়ে এসেছে আমাদের কাছে। আপনাকে কিন্তু বহুদিন বাঁচতে হবে, অনেক দোয়া করি আপনার জন্য, ভালো থাকুন, সুস্থ থাকুন আপনি।
জি আমিও দোয়া করি আপনি ভালো থাকেন, আপনারা সবাই ভালো থাকেন।
জি আবার কথা হবে সাদ্দাম, সাদ্দামের সাথে দুলালের এবং আমাদের সাথে। দুলাল অনেক অনেক ভালো থাকুন এ প্রত্যাশায় আপাতত বিদায়। সাদ্দাম সবাই মিলেই সবাই এই ফাঁকে কিন্তু ফেসবুক আইডি এবং পেজের নামটা দেওয়া হয়ে গেল, রাইট? কনসেন্ট্রেশনটা আবার ডাইভার্ট না করে, দেখা যায় লর্ডস অফ ফ্যান ফলোয়িং অর সামথিং, ঠিক আছে না? কারণ তোমরা ভাই বৈজ্ঞানিক টাইপ মানুষ, তোমরা যদি এগুলো নিয়ে বেশি কনসেন্ট্রেট করে ফেলো তাহলে কিন্তু ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে, রাইট? সো প্রচার এবং প্রসার এগুলো নিয়ে আমরা ভাববো যারা মার্কেটিং এ আছি, তোমরা শুধু ইনভেনশন নিয়ে ভাবো। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, কেমন আছেন?
জি আছি ভালো। কে বলছেন, কোথেকে বলছেন?
আমি নরসিংদী থেকে ফয়সাল বলছি।
হে ফয়সাল, কি খবর?
অনেক ভালো, আপনার সাথে কথা বলতে পেরে তো আরো ভালো লাগতেছে।
কি ধন্য কথাটা লম্বা করে বলেছিল নাকি আমাদের মাইক্রোফোনের প্রবলেম ছিল?
না না, ফোনের লাইনটা একটু প্রবলেম করছে।
লাইন কি এখন আছে ফয়সাল? ফয়সাল আপনি কি আছেন আমাদের সাথে? কে বলছেন, কোথেকে বলছেন? হে ফিরোজ, কি খবর, কেমন আছেন?
আপনি কেমন আছেন?
আছি ভালো আছি ফিরোজ। ফিরোজ সেই ফিরোজ যে বহুদিন ধরে আমাকে ফলো করতেছেন ওভার ফোনে, সেই ফিরোজ কি? দেখছেন আমি কিন্তু ভুলি না আপনাদেরকে। অনেকে ভাবে যে গুরু হয়তো শ্যাম হচ্ছে ট্রিপিক্যালি মানুষের সাথে হয়তো ম্যানেজ করার মতো কথা বলে, দেখেন আমি কিন্তু ভুলিনি আপনাকে।
না না বলবেন না, আমি আব্দুল্লাহ, আমি জাস্ট অফিস থেকে একটু আগে ব্যাক করলাম, করেই আমি।
হ্যালো,
কে ফোন ড্রপ?
ফিরোজ is the last couple of years আমার কাছে ফোন করে, খোঁজ খবর নাই। আমি কি জাস্ট রিকগনাইজ হিজ ফোন মানে টোনালিটি, এটা আমি একটু প্রমাণ দিলাম আমার লিসনার্স কমিউনিটিকে যে তারা যেভাবে ধারণ করে সে একই ভাবে আমিও ধারণ করতে চেষ্টা করি। নেক্সট ফোন কল। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
ওয়ালাইকুম আসসালাম, আমি সোহাগ, নোয়াখালী।
হে সোহাগ, কেমন আছেন?
ভালো আলহামদুলিল্লাহ ভালো। আপনার অনুষ্ঠান আমি রাত জেগে সব অনুষ্ঠানে শুনি। আজকে যে সফটওয়্যারটা আবিষ্কার করছে সাদ্দাম, আমি এটা বুঝতে পারি না, লাইন খারাপ থাকাতে
সফটওয়্যারটা কার্যকারিতা হচ্ছে যে যে কোনো সময় কেউ যদি যে কোনো রকমের বিপদে পড়ে অথবা যে কোনো রকমের তথ্য যদি কেউ দিয়ে পাঠাতে চায় কোন একটি জায়গাতে, শুধু চারবার তার পাওয়ার বাটনে ক্লিক করলে সাথে সাথে তথ্যটা তার কাছ থেকে চলে যাবে এবং দেখিয়ে দেবে যে কোন স্পেসিফিক লোকেশনে সে অবস্থান করতেছে। চাইলে সে তার অডিও বা ভিডিও ক্লিপ ওখান থেকে পাঠাতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বা তার পরিচিত মানুষজনের কাছে, যাতে করে সেখানে তাৎক্ষণিক তাকে ওখান থেকে রিকভার করা যায় বা তাকে সেখান থেকে টেক ওভার করা যায়, এরকম কিছু আর কি। ওকে সোহাগ, আপনি বুঝতে পেরেছেন নিঃসন্দেহে? হ্যালো হ্যালো সোহাগ, আপনি কি শুনতে পাচ্ছেন? সোহাগ হারিয়ে ফেলেছি আমরা, পরবর্তী ফোন কলে যাবো। স্পেশালি তো প্রচুর ফোন কল, এই কারণে আমাদের সার্ভারে অনেক সময় প্যাচ খেয়ে যায়। আমরা চেষ্টা করছি আর পরবর্তী ফোন কলটা রিসিভ করবার জন্য। জি, নেক্সট ফোন কল। হ্যালো, সালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
হাবিবা সুলতানা উত্তরা থেকে বলছি।
হে হাবিবা, কেমন আছেন?
জি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি
এখন তো অনেক ভালো, মানে এমন হঠাৎ মনে হলো যে কক্সবাজার কবে যেন গেছিলাম, এগুলো দুই সপ্তাহ আগে, রাইট? কবে যেন গেছিলাম এমন ভাবে উত্তর দিস না, মনে লোকে ভাবে যে তুই আমি একসাথে গেছিলাম। ইট ডাজন্ট হ্যাপেন ইন দ্যাট ওয়ে, রাইট? আমি গেছিলাম, তাই তো? ওকে, তো ওই বাতাস এসে লাগলো তাই মনে হলো।
ও আচ্ছা,
মানে স্রষ্টা তোদেরকে বানাইছে অন্যরকম।
হ্যালো,
জি জি হাবিবা, আপনাকে নিয়েই বলছি যে প্রথমে দুলালের ফোন, দেন ফিরোজ ফোন করলো, তারপর ফয়সাল, দেন সোহাগ, আর যখন হাবিবার কণ্ঠস্বরটা শুনলাম মনে হলো যে কক্সবাজারে কোনো দক্ষিণা বাতাস এসে লাগলো,
রিমিঝিমি টাইপের,
এক্স্যাক্টলি মিষ্টি শব্দ। হাবিবা বলুন।
আমি আপনাকে সবসময় শুনি, আপনার খুব ভালো, আমি মানে যেগুলাই শুনি আসলে কি আমার রাস্তা কখনো ঘুম হয় না,
এর জন্য শুনেন, তাই তো?
হ্যাঁ,
ভালো।
না আপনাকে শুনে শুনতে এটা তো অবশ্যই তোমার রাস্তা ঘুমই আসে না,
ভাগ্যিস আমি সাত দিন আসি না। অবশ্যই দোয়া করি, তার আগে মেঘলার যে পেতনী মার্কে একটা হাসি আছে না, এটা আপনাকে শোনায় দিই শুধু আপনার জন্য, দিস অনলি ফর ইউ, ওই যে ওইটা মেঘলা, রেডি, ওয়ান টু থ্রি গো। যে হাসির কোন মানে মূল্য দেওয়া যায়, এই কারণে এটা অমূল্য। ওয়ান মোর টাইম মেঘলা, রেডি, ওয়ান টু থ্রি গো, দিস ফর ইউ, অনলি ফর ইউ হাবিবা।
থ্যাংক ইউ,
আপনার মতো ফ্যান ফলোয়িং, আপনার মতো ভালো লাগার মানুষ আমার থাকলে আর কিসের ভয়, আপনাদের ভালোবাসায় শিখতে হচ্ছে আমি বারংবার, একই ভালোবাসা সম্পূর্ণভাবে আপনাদের জন্য, তাই তো বলি প্রত্যেকটি প্রাণ ধরে উঠুক ভালো লাগা নিয়ে, প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধু এই ভালোবাসা দিয়ে। নেক্সট ফোন কল।
ওকে বন্ধুরা ফোন করছে, নাম্বারটা বলার কোনো প্রয়োজন নেই, তারপর
আর কোনো নেক্সট ফোন কল অলরেডি,
এক্স্যাক্টলি।
হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
গুরু, আমি মোশাররফ বলছি, কাপ্তাই থেকে।
কোথা থেকে?
রাঙ্গামাটি থেকে বলছি।
আরে বলেন কি, এত দূর কখন গেছি আমরা? আমরা নি গোটা বাংলাদেশে এখন। ও হো, তাই তো।
হ্যাঁ, আমরা তো
নয়টা স্টেশন, 51 ডিস্ট্রিক্ট, না আরো বেশি, আমরা লঞ্চ করবো। আচ্ছা, ভুলেই তো গেছিলাম, সুদূর কাপ্তাই থেকে, তাই তো? আচ্ছা, বাংলাদেশের সব
ভালো আছেন?
হ্যাঁ আছি ভালো, আপনি কেমন আছেন?
জি ভালো আছি।
বলেন,
আমার পক্ষ থেকে দাওয়াত রইল আপনাকে, ম্যাকলাপুকে, সাদ্দাম ভাইকে কাপ্তাই ঘুরতে আসবেন জলবিদ্যুৎ কেন্দ্রে।
ওই ড্যামটা আমাকে ভালোভাবে দেখাবেন, আমি বুঝি না এসব।
অবশ্যই অবশ্যই দেখাবো।
আচ্ছা, আমাকে আর একটা জায়গায় কাইন্ডলি একটু দেখাবেন, ওই যে কাপ্তাইয়ের যে কর্ণফুলী নদীর উপর দিয়ে যে ওই যে বেইজটা আছে না, ওইটা কি নৌবাহিনী বেইজ কিনা জানি না, মানে ঠিক পানিতে যে ঢেকে যায়, মানে মাঝখান দিয়ে রাস্তা আর কি, দুই পাশে পানি কর্ণফুলী নদীর উপর, এবং অনেক দূরে সেই ইগুলো মানে ওখানে মানে একটু উঁচু জায়গাতে, আহাহা কেবল না আমি উঁচু জায়গা পর্যন্ত যাইতে পারলাম না, আমি উঁচু জায়গা যাইতে পারিনি, এক সমস্যা।
ভালোবাসার বাংলাদেশ
Anyway, next phone call. Phone ta disconnect hoye gelo. Adbhut jayga. In fact, I next next. Okay. Hello, assalamu alaikum. Alaikum
assalam guru. Ami ekhon Tishti Poti bolte bolchilam.
Ki naam apnar?
Ji, amar naam hocche Runa.
Runa, eti sobcheye boro porichoy baba. Rather than the Drishti Poti bolti, karon amar drishti theke emon কি বা কাজ উদ্ধার করতেছি বলেন?
মানে গুরু আপনার সাথে আমার কিছু কথা ছিল, বাট আমি জানতাম না ফোনটা এর মধ্যে চলে যাবে, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি কিন্তু আমার মোবাইলে আছে মাত্র 2 টাকা, এটা দিয়ে তো বলতে পারতেছি না
কি করতে পারি। এই নাম্বার কি আমরা পাচ্ছি এখানে, এসএমএস করতে বলবো কোন নম্বরে?
আচ্ছা 16260 তে আপনি যদি এসএমএস করে দেন আপনার নামটা সহ, তাহলে আমরা আপনাকে কানেক্ট করে নিব।
রোনা এখনি আমরা ফোন দিচ্ছি, ঠিক আছে?
16260 তে প্লিজ এসএমএস করুন,
এখনি 16260 তে টেক্সট করুন,
রোনা লিখে,
রোনা লিখে, আমরা এখনি তোমাকে কল ব্যাক করতেছি।
আচ্ছা আচ্ছা, ওকে
ওকে ওকে। কত রকমের থ্রিলিং আমাদের সাথে আজই এই ভালোবাসার বাংলাদেশ, কত কাহিনী রাখ আতুর ঘর এই ভালোবাসার বাংলাদেশ।
এক্স্যাক্টলি।
হ্যালো আসসালামু আলাইকুম গুরু, টুকু বাদ দে পরবর্তী ফোন কল। জি কে বলছেন, কোথেকে বলছেন? জি সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
হ্যালো গুরু, এইতো সব নাকি?
জি বলতেছি।
জি আলহামদুলিল্লাহ গুরু, আমি অনেক কষ্ট করে,
আচ্ছা আপনি তার আগে বলি, তার আগে বলি, আপনার কথা শুনে পরবর্তী ওয়ার্ডটা মনে হচ্ছিল, কেমন আছেন বাহে, মানে স্টার্টিংটা তো সুন্দর ছিল, গুরু এইতো সব নাকি, কেমন আছেন বাহে?
আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন, নামটা শোনা হয়নি এখনো।
আমি হাফেজ মোহাম্মদ হোসাইন আহমদ, আপনার চমৎকার একটি ভক্ত।
আই এম রিয়েলি ব্লেসড, একজন হাফেজ আমাকে ফোন করে আমার প্রশংসা করতেছে, এই সৌভাগ্য এই ভালো লাগা আমি কোথায় রাখি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে মুক্তি দিবেন।
জি 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 গুরু, আসলে আমি আপনার এত চমৎকার ভক্ত, আপনাকে বলে বুঝাইতে পারবো না, মাঝখানে আপনি হারায় গেছিলেন, আল্লাহর অশেষ রহমতে আপনাকে পাইলাম আলহামদুলিল্লাহ। তো গুরু দোয়া চাই মেঘলা আপু এবং আপনি আপনারা সকলেই ভালো থাকেন, ভালোবাসার বাংলাদেশে যদি আল্লাহ কবুল করে হয়তো আপনার সামনে সরাসরি কথা হবে গুরু ইতেশাম এবং মেঘলা আপুর সাথে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ এক্স্যাক্টলি, যদি এই জিনিসটা ঘটে তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি, কারণ আপনি হচ্ছেন সেই ব্যক্তিদের একজন।
গুরু একটি কথা, আমি হাফেজ মোহাম্মদ হোসাইন বলতেছি, প্লিজ আপনি আমাকে তুমি কইরা বললে আমি অত্যন্ত খুশি হব।
না না আমার আমার ধৃষ্টতা নাই হাফেজ মোহাম্মদ হোসাইন, কারণ ইউ আর দ্য পারসন, আপনি তাদেরই একজন যারা আল্লাহর বাণীকে বুকের মধ্যে ধারণ করে চলেছেন, আল্লাহর আল্লাহর অশেষ রহমত, আপনারা আপনারা আছেন বিধায় ইসলাম ধর্মে, এই যে আমাদের শক্তি ইসলাম ধর্মকে অবিকৃত রাখার, এই যে ইমানি জজবা অপেক্ষিত রাখার, এই যে প্রতিজ্ঞা, সেটা এখন পর্যন্ত আপনারা অহর্নিশ আপনারা এই জিনিসটাকে ক্যারি ফরওয়ার্ড করতেছেন, আপনারা তাদেরই একজন। তো আমার সাথে যদি কখনো দেখা হয়, তো আই এম রিয়েলি রিয়েলি ব্লেসড যে আপনার সাথে দেখা হওয়ার সেই সুযোগটা আমার তৈরি হবে, আমার জন্য দোয়া করবেন, আমি অনেক পাপি মানুষ, প্লিজ আমার জন্য দোয়া করবেন।
আপনার জন্য অবশ্যই দোয়া থাকবে, মেঘলা আপুর জন্য দোয়া থাকবে, আর প্লিজ গুরু ইনশাআল্লাহ মেঘলা আপু আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ, আর আপনারা যদি পারেন আপনাদের পার্সোনাল যদি কোনো নাম্বার কাউকে দেওয়া লাগবে না, শুধু আমার মোবাইলে এসএমএস করে পাঠাইলে মোবাইল যোগে শুধু আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। ওকে,
আমরা চেষ্টা করব। হাফেজ মোহাম্মদ হোসেন ভালো থাকবেন, দোয়া রাখবেন এবং অবশ্যই অনেক বড় করে বাঁচবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমরা চলে যাব পরবর্তী।
পুরো একটা বিষয় আপনাকে জানাই, বিষয়টা হচ্ছে যে আমি যখন গতকালকে কনফার্ম হলাম যে ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছে আমার উদ্ভাবনী বিষয় এবং আমার জীবনের গল্প নিয়ে বলার জন্য, বলার সুযোগ দানের জন্য, তখনই কিন্তু মেহেরপুর নিউজে বা মেহেরপুরের সংবাদকর্মীরা আমার কাছে ফোন পেয়ে তারা আজকে সকালে একটা নিউজ কভারেজ দিয়েছে যে ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশে যাচ্ছেন শাহিন। মেহের প্রেস দুইটা অনলাইন নিউজ পোর্টাল ফলো আকারে ঢাকা নিউজ
বা এখানে নক করা শুরু হয়ে গেছে দাঁড়ো যাতে
প্রকাশ করেছে
আচ্ছা আচ্ছা ভেরি গুড পরবর্তী ফোন কল মোস্ট প্রবাবলি হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কোথেকে বলছেন
ওয়ালাইকুম সালাম গুরু কেমন আছেন আপনি
জি জি ভালো আছি কে বলছেন
জি আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমরা কোন
আলমগীর মন খারাপ নেই হ্যালো আলমগীর মন টন খারাপ
ভালোবাসা বাংলাদেশ এবং আমার এই উদ্ভাবনী এই বিষয়টা এবং আমার জীবনে
গল্পটা
আসছে আমাদের মুজিবনগর ঐতিহাসিক
আবার মুজিবনগর আসছি হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কোথেকে বলছেন
গুরু আমি অনুষ্ঠানে সেকেন্ডবার কল পাইলাম সুদীপ্ত বলছিলাম চট্টগ্রাম থেকে তাসকিন যেদিন আসছিল ওই দিন কল করছিলাম যেদিন আসছিল
মানে কল ভাগ্য বরাবরই আপনার ভালো রাইট
আমি এই পর্যন্ত চারবার কল ঢুকিয়েছিলাম কিন্তু বারবার ওয়েটিং এ এসে কেটে যাচ্ছিল এখন পেয়েছি
ওকে সুদীপ্ত আমার প্রেডিকশন বলতেছে যে আপনার প্রথম যে প্রেম বা ভালো লাগা সেটা টেলিফোনের মাধ্যমে হয়েছিল ঠিক না বেঠি
হ্যাঁ অবশ্যই ঠিক
ওকে সুদীপ্ত সুদীপ্ত ফ্রম চিটাগং রাইট সুদীপ্ত আপনি কে আছেন কেন এমন হয় কেবল চিটাগং পাহাড় সমুদ্র মাথার মধ্যে ঘুরতেছে নাই ফোন ডিসকানেক্ট এনিওয়ে
আমি একটা টেক্সট পড়তেই চাই
প্লিজ পড়ে দাও
মোহাম্মদ মামুন লিখেছেন গুরু আমি আপনার যমুনা ফিউচার পার্কের কফিওয়ালা মামুন
হে মামুন ওই যে তুই যমুনা ফিউচার পার্কের সামনে কফি বিক্রি করিস এক্স্যাক্টলি তোকে অনেক ভালোবাসি মামুন অনেক অনেক ভালোবাসা তোর জন্য
ওকে আর অনেক বন্ধু আছেন আমাদের সাথে আব্দুর রহিম খান লিখেছেন যে উই আর প্রাউড ফর সাদ্দাম এন্ড আছেন মোহাম্মদ রাব্বানি রহমান লিখেছেন সাদ্দাম ইজ দ্য চ্যাম্পিয়ন আর আছেন আমাদের সাথে শহীদুর রহমান অনেক সুন্দর হচ্ছে প্রোগ্রামটি সেটাই জানিয়েছেন নাদিম আছেন লিখেছেন যে গুরু মনে হচ্ছে আজকে বাংলাদেশ অনেক বড় একটা জিনিস পেল অ্যান্ড আছেন আমাদের সাথে শাহরুল লিখেছেন সাদ্দাম ভাই এগিয়ে যাও নূর আলম সরকারও আছেন লিখেছেন রিয়েলি অনেক ভালো লাগছে দীপা আক্তার যুক্ত হয়েছে লিখেছেন খুব ভালো লাগছে খুব আছেন আমাদের সাথে সুমাইয়া শিফা লিখেছেন আজকের গল্পটা অনেক উৎসাহমূলক অনেক আচ্ছা খারাপ লাগলো সেই দিকে সবাই আসলে স্বপ্ন দেখে অনেকেই হয়তো পূর্ণ করতে ব্যর্থ হয় কিন্তু অবশ্যই আমরা জানি সাদ্দামের স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে অবশ্যই অবশ্যই আজ বন্ধুরা আছেন বন্ধুরা থাকবেন অবশ্যই এসএমএস করবেন মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস দিয়ে আপনার লোকেশন স্পেস দিয়ে আপনার যে কথাটি আছে লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে এবং আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনার ভালোবাসার গল্প যদি আপনি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে অনেকগুলো এসএমএস আর এসএমএস এর নিয়মটি আমি জানিয়ে দিচ্ছি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি দেন স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার এইজ স্পেস দিয়ে আপনার লোকেশন দেন স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটিও লিখবেন তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে এবং একটি না এক বা একাধিক না আপনাকে এসএমএস করতে হবে আমাদের কাছে আর আমাদের যে ফেসবুকে অফিসিয়াল আইডিটি আছে তার অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.facebook.com/90.4 ঢাকা এফএম
এক্স্যাক্টলি আমরা টেক্সট ছুটতে থাকুন 16260 এই পোর্টে অথবা আপনারা আমাদের ফেসবুক আইডি
www.facebook.com/90.4
পরবর্তী ফোন কল আমরা যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম
হ্যালো সন্দ্রু
হ্যাঁ ভালো আছি কে বলছেন কোথেকে বলছেন
আমি টঙ্গী থেকে নবীন বলছি নবীন
নবীন সাউন্ড খুব আস্তে শোনা যাচ্ছে একটু জোরে বললে ভালো হয়
আমি খুব খুশি কারণ আগামীকাল
আমি অনেক খুশি কিন্তু কি কারণে খুশি সেটা বুঝতে পারেনি একটু জোরে যদি বলা যায় মেঘলাপুর বাড়ি টঙ্গীতে তাই না কি যেন বললো নবীন
আমি টঙ্গী থেকে নবীন বলছি
নবীন মেঘলার বাড়িও টঙ্গীতে এখন কি কারণে খুশি সেটা বুঝতে পারিনি আমি এখনো তো সাদ্দাম আবিষ্কার করেছে সে কারণে গুরুর সাথে কথা বলছেন এ কারণে নাকি টঙ্গীতে তার বাড়ি সে কারণে লাইন ডিসকানেক্ট কাম অন কোন কথা ঠিক জমে ক্ষীর হতে পারছে না বুঝছিস জমতে জমতে শেষ
আমি মুজিবনগরে ছিলাম
ও মুজিবনগরে ছিলে
17 এপ্রিল কিন্তু ঐতিহাসিক মুজিবনগর দিবস
এক্স্যাক্টলি
আমাদের অস্থায়ী রাজধানী
আজ তারিখ
আজকে 7 তারিখ
7 তারিখ আর 10 দিন ইতিহাস গড়ে ছাড়বো এবার
আমরা ওখান থেকে স্থলবন্দর স্থাপনের দাবিতে সরকারকে আবেদন জানাচ্ছি সাথে সাথে মেহেরপুরে আমার মতো অনেক তরুণ আছে যারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় লিড দিচ্ছে তো আমি সবার জন্য শ্রোতাদের কাছ থেকে দোয়া চাচ্ছি।
ওকে, আমরা পরবর্তী ফোন কলে যাচ্ছি, বাট সরি না, কথা বলতে বলতে কেটে যাচ্ছে। হ্যালো, হ্যালো, আবার ডিসকানেক্ট। মানে এত ফোন, এটি এটা এক্স্যাক্টলি কারণ হচ্ছে আমাদের যে ধারণ ক্ষমতা সার্ভারে এত বেশি ফোন কল যে জ্যামিং হয়ে যাচ্ছে, নাম্বারটা ট্রান্সমিট করা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে এই কারণে। হ্যালো, আসসালামু আলাইকুম। প্লিজ আগে কথা দেন যে ধাম করে লাইনটা কেটে যাবে না, ও আপনার হাতেও তো না। আচ্ছা বলুন।
আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ প্লিজ বলুন, আপনার নামটা আমি জানিনি এখনো, আপনার নাম। আচ্ছা নাম ঠিকানা বাদ দিন, আসলে আলাপে চলে আসেন, প্লিজ বলবেন না যে লাইনটা কেটে গেছে। হ্যালো, ওহো,
সেটা কি
লাইন কেটে গেছে?
গুরু মেঘলাপুর হাসিটা একবার শুনতে মন চাইছে।
ও সাদ্দাম, তুমি ভাই একটা রসিক ছেলে, মানে এই প্রথম রসিক বৈজ্ঞানিক এই প্রথম দেখলাম, আইনস্টাইন থেকে শুরু করে আর্কিমিডিস সবই, ও আর্কিমিডিস মনে হয় রসিক ছিল, নাহলে হঠাৎ করে উলঙ্গ অবস্থায় দৌড় দিল কেন? ও কি ওই কামই করছিল যে বাচ্চাদের লাভ দিয়েছিল আর্কিমিডিস তো, রাইট? এক্স্যাক্টলি না, ওই যে পানির থিওরিটা আবিষ্কার করার পর। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আপনি সেই না?
আমি নশমেন্দা বলছিলাম, আরিফ ইসলাম।
আরিফ, কি খবর?
গুরু কেমন আছেন?
আছি ভালো।
আহ মেঘলাপু,
আমি এটা খারাপ লাগলো, আরে আমার বলে খটখটে টাইপের, গুরু কেমন আছেন? আর মেঘলা বলে আহ মেঘলা আপু, হোয়াট ডাজ ইট মিন? শুধু আহা উহু ভালো লাগা সব মেঘলার জন্য। মেঘলা দে আবার একটা হাসিটা দিয়ে মেরে ফেল। হ্যালো, ওয়ান টু থ্রি গো। যান আপনি, খুন ডেড শেষ। আরিফ, হ্যাঁ আরিফ আছেন? কেন এরকম হয় চার পাঁচ সেকেন্ড করে, কেমন কথা জমে?
আরে শুনলেই তো একটু কেমন কেমন লাগে।
তোর তো কেমন কেমন লাগবে, বাই দ্য ওয়ে আরিফ হচ্ছে মেঘলার বরের নাম।
আচ্ছা
আর একটা ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
আছি ভালো, কে বলছেন, কোথেকে বলছেন?
হেলালুদ্দিন, ফরিদাবাদ থেকে বলছি।
ফরিদাবাদ, হেলালুদ্দিন আপনার সাথে আমি কথা বলেছি কি এর আগে কখন স্টুডিও থেকে? হ্যালো, হ্যালো, বুঝলাম না, থ্রি থেকে ফোর সেকেন্ডের উপরে কিন্তু ডেলিভারি আসছে না। তারপর আমরা কথা বলতে থাকি, দেখি কি হয়। আর একটু ঘুরে আসি সাদ্দামের কাছ থেকে। সাদ্দাম বলছিলে,
আমার সেলফ প্রোডাক্ট অ্যাপ্লিকেশনটা যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, সরকারের পৃষ্ঠপোষকতা অলরেডি এটা পাইছি, এবং এটা বাস্তবায়ন করার জন্য যদি সরকার উদ্যোগ গ্রহণ করেন, তাহলে আমাদের প্রতিটা মানুষ, প্রতিটা মা বোন নিরাপত্তা বলের মধ্যে থাকবে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও দ্রুত সেবা প্রদান করবে। তো সরকার, জনগণ এবং সবার কাছে এই
মন ভালো করা টাইপের কথা বলেন তো ইসমাইল, মনটা বড় বেশি খারাপ। চুপ থাকাটা শ্রেয় মনে করলেন নাকি লাইন কেটে গেছে? কত লাইন ডিসকানেক্ট করবি মেঘলা? আচ্ছা যাই হোক, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে যাচ্ছি। আমার প্রচুর কথা বলতে ইচ্ছা হচ্ছিল আজকে আমার লিসেনারদেরকে সাথে, কিন্তু কেন জানি দু চার সেকেন্ডের বেশি আমরা ফোনে পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম, নেক্সট ফোন কল।
ওয়ালাইকুম আসসালাম, গুরু ভালো আছেন?
আমার তো মনে হচ্ছে আপনি পাশে বসে কথা বলছেন।
আসলে আমি মানে হেডফোন নিয়ে কথা বলছি, কারণ
ভেরি গুড, আমার কাছে মনে হচ্ছে কানে কানে বলছেন এবং পাশে বসে বলছেন।
হ্যাঁ হ্যাঁ, আসলে জি
জি প্লিজ বলুন, আমি নোমানকে বলেছিলাম ও পারেনি, আপনাকে অনুরোধ করছি কিছু একটা বলে মন ভালো করে দেন তো, মনটা বড়।
আমি রিসাদ বলছিলাম ধানমন্ডি ঠিকাতলা থেকে। তো আমার দেশের বাড়ি কিন্তু মেহেরপুর।
এ সাদ্দাম কথা বলো, কথা বলো
রিফাত ভাইয়া, কেমন আছেন?
আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন?
জি ভাইয়া আমি ভালো আছি। আপনার মেহেরপুরে?
আমি আমার বাসা মানে আমরা যেখানে থাকি মেহেরপুর কোটপাড়া।
ও আচ্ছা আচ্ছা,
কোটপাড়া। আর আমার দাদা বাসা হচ্ছে গাংনি, আর নানা বাসা হচ্ছে দারিয়াপুর।
ওয়াও, মুজিবনগর মেহেরপুর।
দুলাল শেখ নামে একজন আছে, ওকে কি চেনেন? এরা তো বাইর করে ছাড়বে দেখি। আমরা তো আসি রে ভাই, আমাদের কেউ সাথে না, বুঝলাম আমরা মেহেরপুর না, আমরা
গুরু মানে নিজের নিজের দেশের লোক তো, এই জন্য এত মানে উত্তেজনা, কি বলবো মানে ঠোঁট কাঁপতেছে।
তাহলে আমি আমি কিসে শিক্ষা দিলাম রাত দিন ভালোবাসার বাংলাদেশের নামে? নিজের নিজের দেশ নিয়ে যদি সব জেলার মধ্যে ঢুকে যায় তাহলে ভালোবাসারে বাংলাদেশটাকে সামাল দিবে কে?
না আসলে গুরু না, মানে সাদ্দাম ভাই আমাদের জেলার একজন গর্ব, আর আমি ওনার প্রতিবেদন মানে প্রথম আলোতে পড়ছিলাম, প্রথমে সেলফ প্রোটেক্ট অ্যাপ, খুবই ভালো লাগছিল। আজকে যে হঠাৎ আমি কিন্তু জানতাম না যে ভালোবাসা বাংলাদেশে আজকে উনি আসবে, তো আমি এত পরিমাণে গর্বিত বলে বোঝাতে পারবো না, আজকে আমার এত ভালো লাগছে।
আই এম উই আর ফিলিং ফ্রি, উই আর ফিলিং গ্রেট রিফাত, খুব ভালো লাগতেছে। আর আসলে আমাদের প্রোগ্রামটা করার উদ্দেশ্য কিন্তু এটাই ছিল, দ্য ইয়াং স্টারস, দে আর সো পটেনশিয়াল ইন আওয়ার কান্ট্রি, যেখানে এই ডিজিটালাইজেশনের জায়গাতে, ডিজিটাল মার্কেটের জায়গাতে অনেক কাজ করার সুযোগ আছে, তাদেরকে যদি কিছুটা হলেও আমরা অনুপ্রাণিত করতে পারি, কিছুটা হলেও তাদের মোটিভেশনের জায়গাগুলোতে যদি একটু সিগনিফিকেন্ট ফুটপ্রিন্ট রাখতে পারি, সেই কারণেই কিন্তু আজকে আমাদের এই এই সাদ্দামকে নিয়ে আসা এবং তার অ্যাপসটাকে প্রমোট করা, যাতে করে সবার মধ্যে এই ইন্সপিরেশনের জায়গাটা তৈরি হয়। কারণ আমাদের আমাদের মধ্যে এখনো কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি অসম, স্পেশালি উই আর স্ট্রাগলিং টু কম্পিট উইথ ইন্ডিয়া, উই আর স্ট্রাগলিং টু কম্পিট উইথ চায়না অ্যান্ড আদার্স কান্ট্রিজ, কিন্তু সম্ভাবনা আমাদের মধ্যে প্রচুর আছে। তো এটার জন্যই যে শুধু চাকরির পিছনে না দাঁড়িয়ে, শুধুই অন্য কিছুর জন্য না তাকিয়ে আমরা এই জায়গাতে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারি বলে আমাদের মনে, আমার মনে হয়।
আমি মনে করি অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইওর লাইফ, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সো এই জায়গাটার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে সাদ্দামকে নিয়ে আসা, এবং ভালো লাগতেছে এটা ভেবে যে রিফাত এবং রিফাতের মতো অনেকেই কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছে, অনেকে চিন্তা ভাবনা করতেছে যে না এই যে
অবশ্যই উনি তো আমাদের ইন্সপিরেশন। আমি এখন 11th পড়ি, এতে ঢাকাতে আসছি এই বছরই, তো এখানে পড়তেছি, আমি এর আগে মেহেরপুরে পড়াশোনা করছি, তো উনি আমাদের ইন্সপিরেশন, উনি একটা দৃষ্টান্ত আমাদের জন্য।
আচ্ছা তোমরা মেহেরপুরের ছেলেরা কি খুব ভালো ভাবে কথা বলতে পারে? এও তো দেখছি খুব শুদ্ধ বাংলা একবারে।
আমরা মূলত শুদ্ধভাবে কথা বলতে পারি, মেহেরপুরের ভাষা
মেহেরপুর কুষ্টিয়া অঞ্চলের ছেলেদের ভয়েস খুবই ক্লিয়ার, কথাগুলো তো খুব শুদ্ধ, এইটা কিভাবে সম্ভব? আমি বলি এটা ন্যাচারাল, আমাদের ওইদিকে সবাই এভাবেই কথা বলে।
তাই তো অবাক হচ্ছি, তোমরা খুব পরিষ্কার এবং শুদ্ধ বাংলায় কথা বলতে পারো। ওকে, দুই মেহেরপুরবাসীর জন্য আমার ছোট্ট একটা কোয়েশ্চেন, দেখি বাংলার বাংলা অনুবাদ করে দিতে পারো কিনা। হে তরিনি তরি তরাই তটে নিয়ে আয়, এটা একটা বাংলা ভাষা, বাংলা বাক্য, বাংলা অনুবাদ করে শোনাও। বলো অনুবাদ তুমি বলো আরেকবার। ওকে, হে তরিনি তরি তরাই তটে নিয়ে আয়। বলো সাদ্দাম, লাস্ট টাইম বাংলার বঙ্গানুবাদ করতেছো বুঝো, তোমরা হচ্ছে ভাষাতে না কি যেন বললা দুজনে, হোয়াট এভার, তোমাদেরকে আমি দিয়েছি বাংলার বঙ্গানুবাদ করতে।
তরুণী,
ওকে, হে তরিণী তরি তরাই তটে নিয়ে আয়। আসলে তো হবে না, আসলে তো হবে না, উত্তর দিতে হবে, না পারলে মেঘলা অবশ্যই পারবে, মেঘলা হচ্ছে বাংলা বিশ্বকোষ, মেঘলা উত্তর দে। মাথা ঝুঁকাচ্ছিস কেন, এতদিন কি শিখলি আমার সাথে এত বছর থেকে? তাহলে কেমনে হলো বাংলা বঙ্গানুবাদ যদি না হয়, তাহলে তো সমস্যা রে ভাই,
এবার তো সমস্যায় পড়ে গেলাম।
তাহলে
রিফাত
ইজ্জতের ব্যাপার,
রিফাত মেহেরপুরের ইজ্জতের ব্যাপার, এখানে দেখো
লাস্ট টাইম হে তরিনি, তরি তরাই তটে নিয়ে আয়।
মানে নৌকাটাকে ধারে আনার কথা বলা হচ্ছে সম্ভবত।
এক্স্যাক্টলি, বিষয়টা এরকমই অনেকটা যে হে তরিনি মানে হে মাঝি, তরি মানে নৌকা, তরাই মানে তাড়াতাড়ি, তটে মানে ঘাটে, নিয়ে আয়। হে তরি মানে হে মাঝি, তরি মানে নৌকা, তরাই মানে তাড়াতাড়ি, তটে মানে ঘাটে, নিয়ে আয়।
হ্যাঁ,
মাঝি নৌকাটা তাড়াতাড়ি ঘাটে নিয়ে আয়। তাই বলতে
কিছুটা
খুব ভালো সময় কাটলো।
আর হচ্ছে সাদ্দাম ভাইয়ের কাছে একটা কথা ছিল লাস্ট।
হ্যাঁ ভাইয়া,
ভাইয়া আমি আপনার সাথে ফেসবুকে একটু লিংক হতে চাই, তো আপনার অ্যাকাউন্টটা একটু মানে নামটা জাস্ট।
আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে www.facebook.com/en.saddam, এটা যে সার্চ করলে পাবেন, অথবা md স্পেস সাদ্দাম হুসাইন।
আমরা নেক্সট কন্ট্রোলে চলে চলে যাচ্ছি। এটা কি সব লোক তো লোকজন সেট করা নাই তো সাদ্দাম, যে কেউ মাঝে মাঝে দু মিনিট পর পর ফোন করবে, জিজ্ঞেস করবি যে আমার ফেসবুক আইডি কি, গোটা বিশ্ব জানবে, এরকম কোনো ব্যাপার নাই তো? অবাক, আচ্ছা ঠিক আছে। এনিওয়ে যাই হোক, এদিকে কিন্তু কনসেন্ট্রেট করা যাবে না, ফেসবুকে ফ্যান ফলোয়ার কত হলো, কনসেন্ট্রেট করতে হবে কোথায়?
একটা
প্রতিশে জিজ্ঞেস করবো এখন, তাহলে প্রসঙ্গটা যেটা আসলো বলেই ফেলি, প্রেমে পড়েছি ভাই?
প্রেমে পড়া?
হ্যালো, আসসালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
ওয়ালাইকুম আসসালাম গুরু, কেমন আছেন?
ভালো আছি।
আমি মেহেরপুর থেকে বলছি, ইয়াকুর মুমিন।
মেহেরপুর থেকে?
মেহেরপুর নিউজ ডট কম এর বার্তা সম্পাদক।
হি অলরেডি কভার্ড দ্য নিউজ, রাইট?
ইয়েস ইয়েস।
আজকে আমাদের প্রোগ্রামে যাচ্ছেন আপনি?
জি জি, ইয়াদুল।
আপনাকে কি নাম? না,
ইয়াদুল মুমিন।
ইয়াদুল মুমিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অলরেডি আমাদের এই অনুষ্ঠানটি কভার করেছেন আপনার অনলাইন নিউজে।
কেমন আছেন গুরু?
জি জি, ভালো আছি। আপনার জন্য আপনার জন্য 1 2 3 গো। মানে একদম ভিনভিন করে ওঠে, তোর তুলনা হয় না।
সাদ্দামকে নিয়ে আমরা খুবই গর্বিত, সাদ্দামের বিষয়টা নিয়ে আমি
দিক নির্দেশনা পরামর্শ দিয়েছেন যে সাদ্দাম তুমি এভাবে যাও, এভাবে ইমপ্লিমেন্টেশন করো বা এভাবে কানেক্টিং করো, ডেভেলপমেন্ট করো।
থ্যাংক ইউ ইয়াদুল মুমিন ভাই, এই প্রমোশনটা অনেক বেশি জরুরি সবকিছুর জন্য। অনেক অনেক
ধন্যবাদ।
আপনার অনলাইন পত্রিকাটার নাম কি?
মিরপুরে আসলে আমার সাথে দেখা করে।
অনলাইন পত্রিকাটার নাম কি? মেহেরপুর মেহেরপুর নিউজ ডট কম। বাবজান জীবনে অনেক দূর যাওয়া উচিত, কারণ যে বাবার কথা বলছিল তুমি স্পেশাল, যে মায়ের কথা বলছিল, কষ্টের তো কোনো ঠাই ঠিকানা নাই রে বাবা। আমি কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে তোমার মা অনেক বেশি অন্তর্মুখী ধরনের একজন মানুষ, উনি কিন্তু এত বেশি আধুনিক না, টিপিক্যাল আধুনিক বলতে যা বোঝায়, বাট তিনি মানসিকতায় অনেক অনেক বেশি আধুনিক। এবং কিরকম আপনি কি জানেন না যে এখনো প্রতি মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন নর্দমাতে নবজাতকের লাশ পাওয়া যায়? কিছুদিন আগেই না একটা মেয়ে তার বাচ্চারে জানলা দিয়ে ছুড়ে ফেললো। জন্ম দিলেই কিন্তু সে সত্যিকারের মা হয়ে যায় না, এর মধ্যে কিছু মা থাকেন যারা সত্যিকার অর্থে অনেক বেশি ব্লেসড, যেমন আপনার মা নিজের ওষুধ না খাইলে মারা যেতে পারেন, যেহেতু খুব জটিল একটা রোগের ভেতর দিয়ে যাচ্ছেন, তারপরও কোনো রকমের বিধান্বিত না হয়ে আপনার সামান্য কিছু উপকারের জন্য চিন্তা করে নিজের ওষুধের টাকা দিয়ে দিচ্ছেন। এরকম কত এক্সাম্পল যেখানে আপনাকে সবাই ধিক্কৃত করেছে, সবাই আপনার প্রতি আস্থা রেখা বন্ধ করে দিয়েছে, মা তার কলিজার টুকরার জন্য সব সময় আস্থা রেখেছেন, আপনাকে সবসময় ইন্সপায়ার করেছেন, আপনার বাবা একটা নর্মাল একজন অফিস সহকারী হয়ে টিউশন ফি জোগাড় করতে গিয়ে তার নাভিশ্বাস অবস্থায় কিন্তু কখনোই তিনি গিভ আপ করেননি,
বর্তমানে কিন্তু এখনো
সেই স্ট্রাগল চালিয়ে যাচ্ছেন। এত কিছুর বিনিময়ে পাওয়া এই স্বপ্ন, এত কিছুর বিনিময়ে পাওয়া এই ভবিষ্যৎ, এত কিছুর বিনিময়ে পাওয়া এই অ্যাপ্লিকেশন, এত কিছুর বিনিময়ে পাওয়া এই প্রমোশন, এত কিছুর বিনিময়ে পাওয়া ভবিষ্যতের রথযাত্রা, সেটা যেন কখনোই থেমে না যায়। এই রথযাত্রা যদি থেমে যায় তাহলে বাংলাদেশের যে পটেনশিয়াল গ্রুপ আপনার ভিতর দিয়ে স্বপ্ন দেখবার চিন্তা ভাবনা করতেছে, ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে বহু মানুষের স্বপ্নের কেন্দ্রবিন্দুতে যে মানুষটি আপনি আজ পরিণত হয়েছেন, তাদের স্বপ্নযাত্রা কিন্তু সেখানেই স্থিমিত হয়ে যাবে। আপনাকে নিয়ে যারা ভালোবাসে, আপনাকে নিয়ে যারা স্বপ্ন দেখে, স্পেশালি আপনার বাবা মা আপনার কাছের মানুষজন, তাদেরও স্বপ্নযাত্রা ভঙ্গ হবে। এতগুলো মানুষের স্বপ্ন ভাঙতে দিয়েন না, আপনি কখনোই চিন্তা করেন না যে আপনার বিলাসিতা করার সামান্যতম সুযোগ আছে, আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। জীবনটা শুরু করেছিলেন দারুণ ভাবে, মাঝে অনেক রকমের আপস এন্ড ডাউন হয়েছে, ফাইনালি স্রষ্টা আপনার প্রতি সদয় হয়েছেন, এক্স্যাক্টলি সেটি আবার ফিরে এসেছে আপনার কাছে, আবার নতুন করে এই পথযাত্রা চলতে থাকুক, কোনোভাবেই যেন স্তিমিত না হয়ে যায়।
ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে দেশবাসীর কাছে, শ্রোতাদের কাছ থেকে আমি দোয়া চাই, আমি যেন আরো ভালো কিছু করতে পারি, দোয়া চাই আমার গুরুর কাছ থেকে, মেঘলাপুর কাছ থেকে, ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 থেকে।
এক্স্যাক্টলি, অল দ্য বেস্ট ফর ইউ, ইউ আর দ্য চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, দ্য গান ফোন কলে যাবো, চ্যাম্পিয়ন এই গানটা বাজতে থাকবে। You are the really, really, truly champion. Champion. Babu is the champion. Gay is the champion. Saddam is the champion.
Thank you so much.
Ebong, the apps especially, the apps are better than manush, that information, je kono shomoy, law enforcement agency kache pouchhe debe ek lohomai, chakta just click, ebong sheti to bhobishyote aro beshi customized hobe.
Advance
jabe. Sei apps, self-protecting apps, exactly. Champion, 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 everybody knows that Bravo a champion, 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 champion. Our Saddam is the champion. Ekdom last comment.
Last one. Bangladeshe eshe jeno mone hocche ami amar shobche theke onek boro shirite boshe kotha bolchi ebong deshobashir kache gurur kache boshe theke আমাকে যতটা আপনি এক্সপ্রেশন দিলেন, হয়তো আমি অতটা যোগ্য কিনা আমি জানি না, বাট দোয়া করবেন যেন আমি আপনাদের স্বপ্ন, আমাকে নিয়ে আশাটাকে পূরণ করতে পারি।
থ্যাংক ইউ। কারণ এখানে ব্যক্তি সাদ্দামকে নিয়ে আসলে কথা বলিনি আমি, কোনো রূপকর্থে বাংলাদেশের যে পটেনশিয়াল ইয়াং স্টার গ্রুপ আছে, মিলিয়নস অফ ইয়াং স্টার যাদের মধ্যে অসম্ভব সম্ভাবনায় আছে, ময় আছে, যুবক আছে, তাদেরকে আসলে রূপকর্থে ধরে কথা বলবার চেষ্টা করে, যাদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ভবিষ্যৎ অবশ্যই সিকিউর, সেই দিন খুব বেশি দূরে নাই যেদিন বাংলাদেশের পতাকা পথপথ করে উঠবে, বাংলাদেশ গর্বের সাথে উপস্থাপিত হবে, বাংলাদেশের এই যে সবুজ প্রস্তর অনেক সময় কষ্টে বুক ভেঙে যায় যখন বাইরে ইমিগ্রেশনে গিয়ে দাঁড়ায় আমাদের সাথে থার্ড ক্লাস সিটিজেনের মতো বিহেভ করে, সেই দিন খুব বেশি দূরে না যে গর্বের সাথে আমরা লিড করবো সামনে থেকে, এবং চলেই আসবে অনলি কজ অফ সাদ্দাম, আপনারা আপনাদের মতো মানুষজন আছে তাই। লাস্ট কয়েকটা ফোন কল নিব, নিতে নিতে বিদায় নিব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন, কোথেকে বলছেন?
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
এতেশন ভাই কেমন আছেন?
জি ভালো আছি, কে বলছেন?
আচ্ছা, টুর কেমন হলো ভাইয়া
কক্সবাজারে? যে কক্সবাজার আসলাম, কে বলছেন?
ভাইয়া মুকুট বলছিলাম।
মুকুট, ইয়া মুকুট,
কেমন আছেন?
আমার সাথে যুক্ত থাকার জন্য এই রাত বিরাতে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। জি জি, আই রিমেম্বার নাও, আই রিমেম্বার। আমি মানে সেদিন বিদায় নেওয়ার সময়, সেদিন যাওয়ার সময় মনে হয় আপনার সাথেই কথা হয়েছিল, সেদিন বা তার আগের দিন
আলোর যাত্রাতেও ফোন দিয়েছি।
সেটাই সেটাই। ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা।
হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
অবশ্যই আমাদের অতিথিকেও অনেক শুভকামনা রইল তার প্রতি।
ধন্যবাদ ভাইয়া আপনাকে,
সামনে এগিয়ে দেখ অনেক। তাদের সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গুরু এসামকে, ঢাকা এফএমকে, এবং পাশাপাশি আমাদের বারুল ভাইকে জানাচ্ছি।
মানুষ পাগলের মতো ফোন করতে থাকে, এটি সত্যি অনেক বড় বরাত বাজে দেড়টা, কিন্তু মনে হচ্ছে যে বাইরে মনে হয় কেবল মানুষ ভোর হলো। জি হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, আমি এই হাফেজ হোসেন কিছুক্ষণ পূর্বে ফোন করছিলাম।
জি হোসেন ভাই প্লিজ বলুন।
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাদ্দাম ভাইয়ের সাথে একটু কথা
বলবো। আচ্ছা প্লিজ সাদ্দাম। হ্যাঁ
আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম সাদ্দাম ভাই, আমার চাচাতো ভাইয়ের নাম হইছে সাদ্দাম, বুঝছেন?
ওয়াও দারুণ।
আলহামদুলিল্লাহ, আপনার অভিজ্ঞতার কথা শুনে আমি সত্যি খুবই মুগ্ধ হইছি।
ধন্যবাদ ভাইয়া, খুশি হইছি। দোয়া করবেন আমার জন্য।
হ্যাঁ আপনি আগায়া যান এবং আপনার মায়ের সুস্থতার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আপনার মাকে গিয়ে আপনি একটি কথা বলবেন, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথাটি আপনি মাকে জড়িয়ে ধরে বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, আপনার মাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ।
জি জি অনেক ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। লাস্ট ফোন কল, লাস্ট ফোন কল, হ্যালো লাস্ট ফোন কল, হ্যালো আসসালামু আলাইকুম।
আমাদের আইটি লোক চলে গিয়েছে, তো আমরা খুলতে পারছি না, তো আপনি কি আপনার আপনার নাম্বারটা লিখে, ওকে না হলে আমরা আগামী সপ্তাহে ওকে কানেক্ট করতে পারি
নাম্বারটা। প্যানেল থেকে যে নাম্বারটা রিকভার করতে পারেনি সেই নোটিফিকেশনটা আমাদের দেওয়া উচিত ছিল নিজে থেকে। সে বলেছিল যে তার 2 টাকা আছে তার নাম্বারে, সো অটোমেটিক্যালি তার ব্যালেন্স শেষ হয়ে গেছে, যে কারণে নাম্বার ডিসকানেক্ট হয়ে গেল। মিয়ার সরি ফর দ্যাট, উই আর ভেরি ফরচুনেট যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন যে লাস্ট ফোন কলটা উড়ি ছিল। তো কালকে এর সামনে প্রোগ্রামে তো দায়িত্ব মেঘলা, অবশ্যই নাম্বারটা রিকভার করবি, এবং লং টাইম নিয়ে আমি প্রোগ্রামে তাকে কন্ডাক্ট করতে চাই। সে বলছিল যে সে দৃষ্টিপন্থ প্রতিবন্ধী। ওকে লাস্ট ফোন কল, হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, কেমন আছেন?
জি ভালো আছি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি রবিউল বলছিলাম চট্টগ্রাম থেকে।
হে রবিউল প্লিজ বলুন।
জি বলতেছিলাম যে সাদ্দাম ভাই আজকের সব থেকে ধন্যবাদ দরকার তার আম্মাকে, আর তার জি আর সব থেকে যে কথাটা হচ্ছে যে প্রতিটা মা তার ছেলেকে এভাবেই মানুষ করতেছেন, এর জন্য যে আজকের একটা মাকে আজকে পেলাম যে তার ছেলেকে এভাবে একটা ছেলেকে এভাবে মানুষ করতে পারছে। এখন যে যুগটা পড়ছে যে এভাবে তার প্রতিটা ছেলেকে মানুষ করতে চাচ্ছেন, কিন্তু কোন ছেলে তার মার কথা মতো চলতে চাচ্ছে না, এখন এই যুগটাই পড়ে গেছে। তো আশা করি সাদ্দাম ভাই আরো বড় হতে পারবে।
ঠিক তাই, রবিউল ভাই অনেক ভালো থাকবেন। অনেক ভালো লাগতেছে যে চিরং থেকে প্রচুর ফোন কল আসছে, এবং সবার সবার জন্য অনেক অনেক শুভকামনা রবিউল ভাই। জি প্রচুর ফোন কল আসতেছে। 8 ডিভিশন, 51 ডিস্ট্রিক্ট, মোর দ্যান 80% ডেমোগ্রাফিক এরিয়াজ অলরেডি বিন কভার্ড বাই ঢাকা এফএম, ইটস আ বিগ থিং। ওকে লাস্ট ফোন কল, লাস্ট ফোন কল, হ্যালো আসসালামু আলাইকুম।
গুরু আমি চিটাগং থেকে সুদীপ, তো সেকেন্ড টাইম।
আজকে সবাই সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম। এই সুদীপ তো
কেমন আছেন আপনি? ওই সময় জিজ্ঞেস করা হলো না লাইন।
এই সুদীপ তো পাহাড় বেশি সুন্দর নাকি সমুদ্র?
আমার কাছে সমুদ্রটা অনেক সুন্দর।
রাতের সমুদ্র নাকি দিনে?
অবিয়াসলি রাতের সমুদ্র।
যদি আকাশে চাঁদ দিয়ে দিই, পরিপূর্ণ চাঁদ কেমন তাহলে
ভালো মিলিয়ে অনেক ভালো।
ওকে বিদায় নিচ্ছি সুদীপ্ত,
প্লিজ
প্লিজ।
হ্যালো ভাইয়া।
হ্যাঁ সাদ্দাম, আমি অবশ্যই মানে বয়সে আপনার বড় হব, তারপরেও আমি আপনাকে আপনি করে বলছি, কারণ ফার্স্ট পরিচয়ে কাউকে তুমি করে বলাটা উচিত না।
আপনি তুমি করে বলতে পারেন।
হ্যাঁ না ইস্তকে, তারপরেও আপনার মানে আবিষ্কারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দোয়া করবেন ভাইয়া,
আপনি যে আপনার এই হতাশা ভুলে বা মানে পাস্ট যে ব্যাড এক্সপিরিয়েন্স এটা ভুলে যে আপনি সামনের দিকে আগাচ্ছেন, এটার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল। এবং চিটাগং এ যদি কখনো আসেন তাহলে গুরু মেঘরাত এবং আপনি আমার মানে পার্সোনালি আমি আমার বাসায় আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। এবং আপনারা চাইলে আমি টেক্সট করে দিব, আপনার ফেসবুক আইডিটা আমি পেয়েছি, এমডি সাদ্দাম হোসেন, আমি ফেসবুকে টেক্সট করে দিব।
থ্যাংক ইউ সো মাচ।
সাদ্দাম তো বিখ্যাত হয়ে গেল দেই
গুরু।
ওকে সুদীপ্ত, থ্যাংক ইউ
গুরু। আরেকটু কথা বলার ছিল তো,
প্লিজ যা বললাম শুধু তোমারই জন্য, কথা বলা ভুলে যাস না হাসতে গিয়ে আবার।
না না বলবো
পারিস মেঘলাতে একই। আচ্ছা তাই তো, নতুন বছরের শুভেচ্ছা, আমরা কি থাকতেছি সেদিন?
হ্যাঁ অবশ্যই আমরা।
ও আচ্ছা, তাহলে তো সুযোগ পাচ্ছি, পয়লা বৈশাখ কথা বলা। মানুষ পাগল হয়ে কথা বলার জন্য ফোন মানে ই হয়ে আছে, এই ভালো লাগা কই রাখি কত মেঘলা
মনের গভীর কোণে।
দেখ একটার পর একটা ফোন কল, একটার পর একটা ফোন কল, অলরেডি আমরা 7 মিনিট সময় পার হয়ে গেছে। আচ্ছা লাস্ট ফোন কল। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? মানে বলছি কথার বলার জন্য বলা না, আমি মনে রাখি আর কি, মনে রাখতে চেষ্টা করি আপনাদেরকে, এর জন্য আমি মনে করতে পারলাম আর কি।
আমাদের অতিথি আর মেঘলাপু আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রোগ্রাম করার জন্য। আগামীতে আমি বিজ্ঞান মনস্ক মানুষ, আগামীতে এই জাতীয় আইটি বিষয়ক অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠান করবেন।
অবশ্যই আমি চেষ্টা করবো, সব ভালো থাকবেন, আমাদের যে কোনো ভালো কিছু সাথে থাকবেন, সেজন্য আপনাকে অনেক 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 ভালো লাগে। আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই, এই যে এতদিন পর মেঘলা আমরা ফোন কল ওপেন করলাম, রাইট? বহুদিন পরে ফোন কল ওপেন করলাম, একদম পানির পানির মতো, জলোচ্ছ্বাসের মতো ভালোবাসা আসতেছে। ফোন তো না, এটাকে বলে ভালোবাসার সমুদ্রের উচ্ছ্বাস। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেকেই ফোন কল স্টিল করে যাচ্ছেন, বারবার মন চাচ্ছে আবার কথা বলি আবার কথা বলি। ওকে ডান মেঘলা, আমরা তো প্রতিদিনই তাহলে কথা বলতে পারি কিছু না কিছু সময়, রাইট? এটা করা উচিত, দে ডিজার্ভ, উই ডিজার্ভ অ্যাকচুয়ালি দ্য টু গেটিং দ্য লাভ ইন 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 দিস ওয়ে। আর এখন তো গোটা বাংলাদেশ থেকে সবাই ফোন করতেছে, আমাদের তো যাওয়ার জায়গা তৈরি হচ্ছে মেঘলা,
আমাদের মেয়ের আগামী আজকে প্রোগ্রামটা পুরোটা শুনছে অনলাইনে।
এ মেহেরপুরবাসী সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আপনারাই তো সেই এলাকার মানুষ যারা প্রথম রাজধানীবাসী হিসেবে পথ চলা শুরু করেছিলেন, আপনাদের ছেলেরা চমৎকার ভাবে সামনের দিকে এগিয়ে চলেছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের ভালোবাসায় আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই আমাদের ভালো লাগা ভালোবাসার কথা পৌঁছে যায়। আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি শুধুমাত্র মানুষের সমস্যা বলবার জন্য না, আমরা বারংবার বলেছি আজও বলে দিচ্ছি, এই মাইক্রোফোন শুধুই আপনাদের কথা বলবে, এই হেডফোনে শুধুমাত্র আপনাদের কথা শোনা হবে, এই স্টুডিওর ইথারে যে কথাগুলো ভেসে যাবে শুধুই আপনাদের জন্য ভেসে যাবে, কারণ এটি হচ্ছে সাধারণ মানুষের কথা বলার জায়গা, যেখানে প্রত্যেকটি সাধারণ মানুষের কথা ভালো লাগা কিংবা মন্দ লাগা অনন্য সাধারণ হয়ে ওঠে। যেখানে আমি ভালোবাসার ফেরিওয়ালা, আপনাদের এই গুরু এহতেশাম যে ভালোবাসার জন্য পাগল হয়ে থাকে, ভালোবাসা ফেরি করে বাড়ায় মাথায় মাথায়, হয়তো মানুষ বলতে পারে যে এই আজকের এই সাংঘর্ষিক পৃথিবীতে, আজকের এই অস্থির দুনিয়াতে এ ধরনের ভালোবাসার কোনো সুযোগ নাই, কিন্তু আমি আগেও বলেছি এখনো বলতেছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলে যাব, পৃথিবীতে যত বড় ক্ষেপণাস্ত্রই তৈরি হোক না কেন, পৃথিবীর সমস্ত ক্ষেপণাস্ত্রকে ছাপিয়ে, সমস্ত কিছুকে ছাপিয়ে যে অস্ত্রটি বেঁচে থাকবে তার নাম ভালোবাসা। তাই ভালোবাসার ফেরিওয়ালা সবসময় ভালোবাসার কথা বলবে, ভালোবাসার ফেরিওয়ালা ফেরিওয়ালার পক্ষ থেকে সবসময় ভালোবাসার কথা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি অলরেডি মনে হয় রুনার কন্ট্যাক্ট নাম্বারটা পাচ্ছি পেয়েছি আমরা, রাইট? আমরা যেহেতু অনুষ্ঠান শেষ করে ফেলেছি, রুনাকে জানিয়ে দেওয়া হোক, আমি ফোন করে শুধু জানিয়ে দিব নেক্সট ডে যখন যদি ফোন কল ওপেন করি তখন যেন সাথে সাথে আমাদের সাথে থাকে। আমি একটু সময় নিয়ে ফোনটা করি, ফোনটা করে শুধু রুমাকে রুনাকে জানিয়ে দিই যে আমরা নেক্সট ডে তে অবশ্যই তার সাথে ফোনে যুক্ত হতে চাই। আমরা কি ফোনে পাচ্ছি থাকি? একটু সময় নিই।
ওকে ফ্রেন্ড, আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের অনুষ্ঠান আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে। গুহেতে সামাচ্ছেন এবং আছেন আজকের আমাদের
রুনার নাম্বার পেয়েছি
আর আমরা কানেক্ট করতে চেষ্টা করছি রুনাকে। অনেক বন্ধু আছে এসএমএস করছে
আমাদের। কিছুক্ষণ আগে রুনা আমাদেরকে ফোন দিয়ে বলেছিলেন তার ব্যালেন্স নাই, সেই কারণে সে তার কথাগুলো বলতে পারছে না, দৃষ্টি প্রতিবন্ধী, চোখে তিনি দেখেন না। আমরা অলরেডি তাকে পেয়েছি মনে হয় ফোনে, রাইট?
হ্যালো,
সালাম আলাইকুম।
কল করেন আমি যে এরকম আমার বন্ধুদের বলেছি অলরেডি, আমি যখন বিয়ে করব গুরু, আমি মনের থেকে বলা আর কি, যা ভিতর থেকে আপনাকে ভালোবেসেছি বিদায় যাম। আমি যখন বিয়ে করব মেঘলা আপু এবং সহজা যখন যদি না আসেন আমার বিয়েতে, আমি তাহলে যা বিয়ের পিঁড়িতেই বসবো না।
সেগুলো তো দেখলাম, বাট আমি যে রুনার জন্য আমার বুক কাঁপতে, কিসের মধ্যে কি দিলেন কল নেই? আমি এই মেয়েটি দৃষ্টি প্রতিবন্ধী, তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে আছি, তাই তার নাম্বার খুঁজতেছি, আর আপনি রুনার পরিচয় দিয়ে আমারে
গুরু আপনার সাথে কথা বলার জন্য গুরু,
এটা বিয়ে দাওয়াত দেওয়ার, এটা কোন আপনাকে ভালোবাসবো আদর করে চুমা দিব না বকা দিব তাই তো বুঝে উঠতে পারতেছে
না। গুরু গুরু যে আমার মাফ করবেন প্লিজ, আমার আমাকে মাফ করবেন যে গুরু,
কথা হইলো মেঘলা, আজীব ব্যাপার, অনুষ্ঠান শেষ করা বাদ দিয়ে আমি রুনার নাম্বার মেসেজে দিয়ে আমি রুনাকে ফোন দিচ্ছি, ওই কয় যে না আমি রুনার নাম ব্যবহার করে বিয়ের দাওয়াত দিচ্ছি, এটা হইল কিছু? আজি এটি কি ভালোবাসা নাকি ভালোবাসার অত্যাচার? ভালো করে ভেতর থেকে হাসিটা দিলি না যেন মরে যায়। হ্যাঁ,
আমি আমি ভাষা হারিয়ে ফেলেছি।
বিদায় নিচ্ছে বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনেক বড় করে জীবনটাকে বাঁচুন। কত বছর বাঁচতেছেন তার চাইতে জরুরি যে মুহূর্তটা সামনে এসে যাচ্ছে সেটি যেন কোয়ালিটি টাইম দিয়ে পার করতে পারেন। আমি সত্যি, আমি মেঘলা, ভালোবাসার বাংলাদেশ পুরো পরিবার, সত্যি আমরা আবেগে আবেগে আতিশয্যে মূর্ছা যাওয়ার মতো অবস্থা। এত ভালোবাসেন আপনারা আমাদেরকে, বানের পানির মতো আমাদের কাছে ফোন আসতেছে। আমাদের ফোন অপারেটিং এর দায়িত্বে যিনি আছেন তিনি পাগল প্রায় হয়ে গেছেন, না বিশ্বাস ফেলার নিঃশ্বাস ফেলবার সময় নাই। সাদ্দাম অবাক যে বাইরে কি এখন আসলে সকাল নাকি রাত, রাত কিন্তু গভীর প্রায় 2টা বাজে, মানুষ পাগলের মতো এক্স্যাক্টলি। এত ভালোবাসা, এত ভালোবাসেন আপনারা, এই ভালোবাসা ছেড়ে কিভাবে এতদিন ছিলাম, অবাক হচ্ছে, চিন্তা হচ্ছে। আপনাদের ভালোবাসায় সবসময় ভাবে সিক্ত হতে চাই, ভালোবাসা তো নেশার মতো, হঠাৎ করে ভালোবাসার হাতটা সরিয়ে নিয়েন না, আমি মেঘলা পাগল হয়ে যাবো। মেঘলা দেখা যাচ্ছে পাগল হয়ে মাথা টাকা কামায় রাস্তা রাস্তায় ঘুরতেছে, আমি হয়তো কোন একটি পাহাড়ের উপর বসে থেকে জব করতেছি আর জীবন সায়ন্যের দিকে চলে গেছি, পাগল হয়ে যাবো। ভালোবাসা হচ্ছে নেশার মতো, ড্রাগস এর মতো, এ নেশার কোনো সীমা পরিসীমা নাই, যত পাই আরো চাই, আরো চাই, আরো চাই। তো কোনোদিন ভালোবাসা থেকে কোনোদিন আমাদেরকে ফেলে দিয়েন না, এভাবেই ভালোবাসতে থাকুন, ভালোবাসায় শিখতে করতে থাকুন, আপনাদের ভালোবাসার সিরিয়ালে সারা জীবন ভালোবাসার কথা বলে যাবে, কারণ দিন শেষে ভালোবাসারই জয় হবে। যারা ভালোবাসে সেই প্রেমিক মানুষগুলোই জয় উৎসব করবে। আবার বারংবার আমি বলবার চেষ্টা করব, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা নিয়ে।
Yes friends, চলে যাবার সময় হয়েছে। ঘড়িতে সময় এখন ঠিক রাত 1:43, অনেকটা সময় অতিক্রম করে চলে এসেছি এবং নতুন একটা দিনের সূচনাও হয়েছে। তো বন্ধু, আগামী সপ্তাহে তো অবশ্যই কথা হবে, 14 এপ্রিল পহেলা বৈশাখ, সবাই নিশ্চয়ই নতুন রঙে নতুন ঢঙে সেজে উঠবেন, এটাই বিশ্বাস, এটাই আশা, এই নিয়েই আমাদের ভালোবাসা, ভালোবাসার বাংলাদেশ। তো বন্ধু, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং যেতে যেতে অবশ্যই আবার স্মরণ করিয়ে দিয়ে যাই যে যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, ভালো লাগার কথা, আপনার জীবনের কথা, তো বন্ধু আসতেই পারেন। সেজন্য আপনাকে SMS করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নেম, স্পেস দিয়ে আপনার এইজ, স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে এবং এক বা একাধিকবার আপনাকে SMS করতে হবে। এন্ড ফেসবুকে আমাদের যে অফিসিয়াল আইডিটা আছে তার অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিতে চাই, www.facebook.com/90.4dhakafm, এখান থেকে আমরা আজকে আমাদের পোস্ট আপলোড করেছি। সো সেই পোস্টে আপনি বন্ধু কমেন্ট করবেন, যত খুশি ততবার, চাইলে শেয়ারও করতে পারেন বন্ধুর কাছে, যদি আপনি লাইক করতে পারবেন একবার। তো বন্ধু, এই পোস্টটিতে আপনি পুরো সপ্তাহ জুড়েই আপনার অ্যাক্টিভিটি চালু রাখতে পারেন লাইকের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে। এবং আমাদের এই পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আমাদের এই পেজে লাইক 41,000+, সো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল পেজ, আর বাকিগুলো কিন্তু ফেক, সো এটা মনে রাখবেন। আর যেতে যেতে আপনার জন্য একটা ঝাঁকানাকা গান প্লে করে দিয়ে যাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, ওকে, টেক কেয়ার, ওহো, ওকে বন্ধু বিদায়।